This track was downloaded from fusionbd.com.
বন্ধুরা সেই কথাগুলো শুনবার জন্য।
তো বন্ধুরা, যেহেতু কাউন্টডাউন স্টার্ট করেছে তোমরা অনেক আগে থেকে, 10, 9, 8, 7 এভাবে চলে আসছে কাউন্টডাউন অনেক দিন ধরে, অনেকক্ষণ ধরে, তোমাদের প্রতীক্ষার পালা শেষ। আমি আবার আমার কারেকশন প্রয়োজন, আমি তুমি বলেছি কয়েকবার, বলা উচিত ছিল আপনি, কারণ যারা এখন আমাদের এই লিসনার গ্রুপের মধ্যে ঢুকেছেন অনেকেই অনেকেই, যাদেরকে আসলে সম্বোধনটা সেইভাবেই যায়, তো আপনারা আমাদের অনেক প্রতিনিয়তভাবে আমাদের নেটওয়ার্কে হিট করছেন এই অনুষ্ঠানটি শোনার জন্য, এবং আমরা জানি যে কি পরিমাণ প্রতীক্ষা থাকে যারা এই হট সিটে আসে তাদের জীবনের ঘটনাগুলোকে ঘিরে। তো বন্ধু, আমি আর অপেক্ষার প্রহর আর প্রলম্বিত করতে চাচ্ছি না, আমি সরাসরি আমি আজকে অতিথি বন্ধুর জীবনের কথায় ফিরে আসতে চাচ্ছি। তো বন্ধু, অপেক্ষার পালা শেষ, সবাই অপেক্ষা করছে আপনাকে শোনার জন্য, আপনার জীবনের কথা জানার জন্য। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
ভালো লাগছে আমার। আমি লাভগুরু অনুষ্ঠান আমি আগে থেকেই ভক্ত, তারপরও আজকে আমার জীবনের জন্য এটা একটা অনেক স্মরণীয় ঘটনা, আমাকে আমার কথা বলার একটা সুযোগ দেওয়া হয়েছে, এজন্য লাভগুরুকে আমি ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি আমার আমার কথা, মনের কথা, ভালোবাসার কথা। আমি আমান, আমি আমান, আমি বর্তমান ব্যবসা করছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ কমপ্লিট করি, আমার স্কুল লাইফ বগুড়া ক্যান্ট পাবলিক থেকে আমি 95 আমি এসএসসি কমপ্লিট করি, এইচএসসি ঢাকা কমার্স কলেজ থেকে। আমি একটা শিল্পপতি পরিবার থেকেই আমার আশা, সুতরাং আমার মানে আমি ব্যবসাটা আমার জীবনে, ছাত্র জীবনেও ঠিক মানে আমি যেন পুরোপুরি ছাত্র ছিলাম না, দেখা গেছে যে আমার আমি যখন অনার্স লেভেল আমার ইউনিভার্সিটি লেভেলে যখন আমি পড়াশোনা করি তখন আমার ব্যবসার প্রতি গুরুত্বটা হয়তোবা সমান অথবা কিছুটা বেশি ছিল, 59-49-51 এরকম হয়তো। তো যাই হোক বন্ধুরা, আজকে আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, শেয়ার করার জন্য।
এবং বন্ধুদের যে প্রসঙ্গগুলো আপনি বলছেন, যে বন্ধুদের মধ্যে কিন্তু এখন সেই রকমের একটি প্রস্তুতি থাকে, এখন কিন্তু কেউ চিন্তা করে না যে আমরা কোন অনুষ্ঠান শুনছি বা কোন প্রোগ্রামটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছি, বন্ধুদের মধ্যে এই ধরনের মানসিক অবস্থা তৈরি হয়ে গেছে যে বন্ধুরা চিন্তা করে যে একজন মানুষ তার জীবনের কথাগুলো বলছে, জীবনের কথাগুলো বলতে বলার মানে হচ্ছে অনেকটা এইরকম যে সেই মানুষটি সুযোগ করে দিচ্ছে আমাদেরকে তার কিচেন রুমে যাওয়ার, তার ড্রয়িং রুমে বসার, তার জীবনের অলিগলির সমস্ত পথ আমাদের সামনে উন্মুক্ত করছে। একটা মানুষের জীবনে এই ধরনের স্পর্শকাতর অনুভূতিগুলো যখন কেউ কারো সাথে ভাগাভাগি করে নেয়, তখন শোনার জন্য কিন্তু সেই ধরনের মানসিক অবস্থা সবার মধ্যে তৈরি থাকতে হয়, এবং আমার বিশ্বাস আমরা অন্তত এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি যে প্রত্যেকটি মানুষ এখন সেই ধরনের মানসিক অবস্থা নিয়েই কোন ভালোবাসার অতিথি বন্ধুর গল্প শোনে। এবং আমরা আজকেও এই ফোরাম থেকে আরেকবার অনুরোধ করব, বন্ধুরা আমরা এই মানুষটির সাথে তার ভালো লাগার মুহূর্তগুলোতে যেভাবে উচ্ছ্বসিত হব, তার কষ্ট পাওয়ার মুহূর্তগুলোতে ঠিক সেভাবে ব্যথিত হব, এবং আজকের তারিখে আমার ভালোবাসা লাভগুরুর এই অনুষ্ঠানটি এখন একটি প্ল্যাটফর্ম, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কনফেস করে তার বিভিন্ন রকমের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য, যাতে করে তার মধ্য থেকে সেই কষ্টগুলো একেবারেই দূর হয়ে যায়, এবং আমরা চেষ্টা করি যদি সম্ভব হয় এতগুলো মানুষকে সাথে নিয়ে, যদি তার জীবনে যে অসম্পূর্ণতাগুলো আছে, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে থাকে, সেই ব্যাপারগুলোকে পরিপূর্ণ একটি সমাধান দেওয়ার। তো বন্ধু, শুরু করি আপনার জীবনের কথা, এবং আমরা অবশ্যই চাইব যে প্রথম থেকে আপনার জীবনের কথাগুলো সামনের দিকে এগিয়ে নিতে।
ধন্যবাদ লাভগুরু। আমার জীবনে প্রেম, ভালোবাসা, এই জিনিসগুলো বাবা মা ভাই বোন এদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কখনো স্টুডেন্ট লাইফে কখনো আমি ওই কোনো মেয়ের প্রতি কোনো মেয়েদের সঙ্গে মেশার একটা চেষ্টা বা এরকম একটু মানে কোনো প্রেম করা এরকম কোনো টেন্ডেন্সি আমার কখনো ছিল না। তার কারণ আমার ভিতরে একটা সবসময় একটা প্যাশন যেটা ছিল সবসময় বিজনেস, আমার নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং সেই চ্যালেঞ্জকে ওভারকাম করাটাই আমার সবচেয়ে বড় টেন্ডেন্সি ছিল। এবং এইভাবেই আমার মানে জীবনে মানে একটা ভালোবাসার ঘটনার সূত্রপাত হয়। 2002 সাল মার্চ মাস আমি উত্তরায় একটি অনুষ্ঠানে গিয়ে আমার মানে আমি যার কথা বলছি তার প্রতি তার সঙ্গে আমার পরিচয় হয়। তো সেটাও সেটা ঠিক এটা একটা বিজনেস পারপাস নিয়ে আমি যাই, আমি উত্তরায় যাই একটা বিজনেস পারপাসে। এবং ঠিক ওই জায়গায় আমার মোটরসাইকেল আমার আমি বন্ধুদের বলিনি আমি আমার মোটরসাইকেল গাড়ি এগুলোর প্রতি আমার একটা বিশেষ ধরনের প্যাশন কাজ করে। এবং আমি আমার এই মোটরসাইকেল এটা আমার লাইফের সঙ্গে অনেকটা জড়ায় আছে এবং কিছুটা এক্সক্লুসিভ টাইপ মোটরসাইকেল আমার। আমি আমার মোটরসাইকেল দেখে আমার এক বন্ধু আমাকে সে আমাকে আইডেন্টিফাই করে আমি এই প্রতিষ্ঠানে বা এই অফিসে আসি। আমি অফিসে কাজ সেরে আমি বের হয়ে এসে দেখি আমার জন্য বন্ধু দাঁড়ায় আছে। সে আমাকে বলল যে আমার বাসায় আসো, আমার বাসায় একটা অনুষ্ঠান আছে, এখানে অনেক ফ্রেন্ড আসবে, অনেকে আসবে, চলো নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হও। আমি গেলাম, আমি সেখানে গেলাম, অনেক বন্ধু বান্ধব অনেকে আসছে ওখানে, কাইন্ড অফ ফ্রুট ফেস্টিভ্যাল অথবা এরকম একটা মানে আয়োজন, ওরা সবাই আড্ডা দিচ্ছে, কথা বলছে, আমি একটু বাইরে ব্যালকনিতে দাঁড়ায় আছি।
আমার আমি একটু নড়ে চড়ে বসছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা এমন একটি ঘটনা শুনতে যাচ্ছি যেটা আপনি তখনই বললেন যে আমার ভালোবাসার মানুষটির সাথে পরিচয়টা কিভাবে হলো। এটা অনেক থ্রিলিং একটা ব্যাপার, ওই ফিলটা যেন আপনার মাধ্যমে বন্ধুরাও পেয়ে যায় আর কি।
হ্যাঁ হ্যাঁ, আমার আমার পরিচয়ের সূত্রপাতের ঘটনাটা খুব মজার। আমি
কিন্তু আমরা যেভাবে শুনছিলাম আমি এই হলো হঠাৎ মেঘ কালো করলো বজ্রপাত তিনজন মানুষ মারা গেল।
না 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 না, ঠিক এরকম এরকম কিছু না, এরকম কিছু না। আমি অ্যাকচুয়ালি এই গ্যাদারিং গুলো থেকে একটু দূরেই থাকি, মানে আমার ভালো লাগে না ওইভাবে গ্যাদারিং এর মধ্যে যাওয়া। বা
দেন ফাইনালি আপনি হাজির হয়েছেন সেই,
আমি 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 ওই ফ্রুট ফেস্টিভ্যালে আমি ওইভাবে হাজির হই।
আচ্ছা, তারপর
দেন আমাকে নিয়ে আসা হয়, নিয়ে বন্ধুদের মধ্যে আমাকে পরিচয় করে দেওয়া হয় যে এ আমান আর আর নতুন যারা বন্ধু আছে তাদের সঙ্গে পরিচয় হলাম।
বন্ধু এবং বান্ধবী রেশিও,
বন্ধু এবং বান্ধবী
রেশিও কত ছিল?
রেশিও এটা ঠিক ইকুয়াল রেশিও না,
46 ছিল।
হ্যাঁ, মানে কেমন টাইপের রেশিও, এটা জাস্ট অনেকেই ছিল আর কি। তো তখন ঠিক ওই সময় একজন মেয়ে সে আমাকে বলল, হ্যাঁ বগুড়া, বগুড়ার ছেলেরা তো বেশ ভালো। হ্যাঁ, সে বেশ সুনাম করলো, ভালো লাগলো আমার শুনে, ভালো লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়। সে আমাকে বলে আমি কথা বলি, আপনি আমার সঙ্গে কথা বলে বুঝে নেন আমার বাসা কোথায়। দেখেন, আপনি যদি সাধু ভাষায় কথা বলেন আমি কোনোভাবে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারবো না আপনার বাসা কোথায়। কয় না আপনি বুঝে নেন। আমি না, এভাবে সম্ভব না, আমি আপনাকে কোশ্চেন করব দশটা, দশটা কোশ্চেনের মধ্যে আমি বলে দিব আপনার বাসা কোথায়। দেন তাকে প্রথম কোশ্চেনটা করলাম যে আপনার বাসায় জলপথ, স্থলপথ, রেলপথ কোনটাতে যেতে হয়। স্থলপথ, দেন এটা কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে, ঢাকা থেকে কোন দিকে, দক্ষিণ দিকে। এটা কি চিটং রোডে দিয়ে যেতে হয়? হ্যাঁ, চিটং রোড দিয়ে যেতে হয়। এটা কি হাতের ডানে পড়ে, বামে পড়ে, না সোজা পড়ে? তখন সে বলল হাতের ডানে পড়ে। আমি আপনি নোয়াখালী আপনার বাসা।
আচ্ছা, এইখানে আপনার টেলিপ্যাথি কতটুকু কাজ করেছে আমি জানি না, বাট এমন জানা হয় যে গ্লোবাল পজিশন সিস্টেম বসিয়ে আপনি জানছেন যে তার বাড়িটা অ্যাকচুয়ালি কোন জায়গায়।
না, কেন যেন আমার আমার কাছে মানে জাস্ট ওই দিন ওই সময় কিভাবে আমি নিজেকে এতটুকু মানে আমি এত ট্যালেন্ট বা তো মেরিটোরিয়াস মনে করি না, কিন্তু
আমার ভালোবাসার মানুষটার রিয়াকশন কি ছিল এটা শোনার পর?
হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, সে হাইড করতে চাচ্ছিল, কেন যেন তার একটু হাইড করার টেন্ডেন্সি ছিল হয়তো, কিন্তু আমি যে ধরে ফেলছি তাতে সে উচ্ছ্বসিত এবং সে সত্যি আমার প্রতি মানে সে ইমপ্রেসড অ্যাকচুয়ালি, কিন্তু আমি কিন্তু ইমপ্রেসড হতে পারলাম না।
কারণ
আমি ইমপ্রেসড হতে পারলাম না, আমার স্বাভাবিকভাবে একটু শ্রোতা বন্ধুরা কিছু মনে করবেন
না, মনে করার আগে আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আপনি যে কথাটা বলতে যাবেন সে কথা রেস ধরে আমি বলি, কিছু নির্দিষ্ট কিছু জেলার ক্ষেত্রে অনেকে হয়তো অনেক কিছু কথা বলে থাকেন, আমার মূল্যায়নটা হচ্ছে যে এরা অনেক বেশি চৌকস, কারণ আপনি তাকিয়ে দেখবেন যে বিশ্বের যে কোনাতেই তাকান না কেন, কেউ থাকুক বা না থাকুক, যাদের কথা আপনি বলতে যাচ্ছেন, যে কথা আপনি বলতে যাচ্ছেন, তারা তাদের চৌকসত্ব দিয়ে সেসব জায়গাতে জায়গা করে
নেয়।
তো আমরা প্রাউড যে তারা রিপ্রেজেন্ট করে সব জায়গাগুলোতে। বাকি কথা আছে,
তো আমি কিন্তু ওই দিন ওইভাবে আমি ঠিক ওইভাবে আমি নিতে পারিনি, আমি সেদিন তাকে বললাম নোয়াখালী, আমি না না তুমি নোয়াখিল্লা, আমার আমি নোয়াখালীদের সঙ্গে কথা বলবো না, আমি এতক্ষণ একটা নোয়াখালীর সঙ্গে
আমি যে কথা বললাম সে কথাটা তো মানেন?
হ্যাঁ আমি মানি,
এই ধরনের স্মার্টনেস আছে।
হ্যাঁ
বাংলাদেশীদেরকে এবং বাঙালিদেরকে সবচেয়ে বড় বড় জায়গাগুলোতে
আমাদের আমার এই দৃষ্টিভঙ্গিটাই আমাদেরকে আলটিমেট সম্পর্কের দিকে নিয়ে যায়।
আচ্ছা আচ্ছা, তাহলে সামনের দিকে যায়।
আমি আমি তাকে জাস্ট তখন আমি তাকে বিভিন্নভাবে পচানো শুরু করলাম, তুমি নোয়াখিল্লা, তুমি নোয়াখিল্লা, তোমার তোমার সঙ্গে আমি কথা বলতেছি, তোমার সঙ্গে এতক্ষণ কথা না বলে তোমাকে নিয়ে আমি বগুড়ায় নিয়ে যে যদি একটা খাঁচায় ভরে আমি 2 টাকা করে টিকিট বিক্রি করি, মানুষ তোমাকে দেখতে আসবে। দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা কিছু মনে
করবেন কোনো সমস্যা না, আপনি সামনের দিকে বলুন।
দেন তখন মোটামুটি সে একটু মানে সেন্টিমেন্টাল হয়ে যায় এবং রেগে যায়, অ্যাটলিস্ট আমরা বেশ ঝগড়া একটা মানে মোটামুটি ভালো ঝগড়া এবং একটা তর্কাতর্কির মধ্যে দিয়ে আমাদের ওই প্রোগ্রামটা ভন্ডুল হয়ে যায়।
প্রোগ্রাম ভন্ডুল
এবং সে যখন রিক্সায় ওঠে তখন রিক্সাওয়ালাকে আমি বলে দিই ভাড়াটা আগে ঠিক করে নেবেন, তার কারণ সে কিন্তু নোয়াখালী পরে ক্যাসাল করবে। যাই হোক,
যাই হোক, কথাগুলো শেষ। কথা শুরুতে আমি বলেছিলাম যে আমি যেহেতু নামে স্পেসিফিকভাবে আমার অতিথি বন্ধু বলেছেন, তা আমি আবার বলে দিই কথাটা নতুন করে, সেটি হচ্ছে যে যে জেলার কথা বলা হলো সেই জেলার প্রতি আমার ব্যক্তিগত এবং আমাদের সবারই ব্যক্তিগত অনেক শ্রদ্ধাবোধ আছে, কারণ বিশ্বের প্রত্যেকটা জায়গাতে আমাদের সম্মান এবং আমাদের আমাদের পরিচিতিটা পৌঁছে দেওয়ার পিছনে যদি বড় কারো কৃতিত্ব থাকে তাহলে হচ্ছে এই জেলার।
না শ্রোতা বন্ধুরা, কখনোই এরকম কোনো কিছু মনে করবেন
না, আমরা পরবর্তী গল্পে
হাঁটতে হবেন না। দেন ওই পরিচয়ের পর তারপর আরো একদিন দেখা হলো এরকম, মানে সেদিন আমার আরেক বন্ধু ওর রুমমেটের সঙ্গে সম্পর্ক ছিল, সেই সূত্রে রুমমেটকে সঙ্গে নিয়ে ও বের হয়েছে, তার কারণ রুমমেট একা কখনো দেখা করে না ওই ছেলেটার সঙ্গে, এরকম আর কি বিষয়। বড় বোন ও রুমমেট হল ছোট বোন, আর বড় বোনকে সঙ্গে নিয়ে বের হয়েছে, ও হল আমার সোলমেট। তো সেদিনও ওই একইভাবেই তার সঙ্গে আমার মানে একটু ঠোকাঠুকি সম্পর্ক, এবং এক পর্যায়ে সে বলে দেখো আমরা এরকম ঠোকাঠুকি না করে আমরা কি ভালো বন্ধু হতে পারি না। আমি তার কথাটা আমার ভালো লাগলো এবং আমি ঠোকাঠুকি না করে বেটার মানে আমরা একটু
ওর সাথে বন্ধুত্ব করাটা সমীচীন মনে করলাম।
হ্যাঁ সমীচীন মনে করলাম।
ও থেকে বেরিয়ে এসে যদি তার নামটা বলতেন তাহলে আমাদের বন্ধুদের আপনার কথাগুলো শুনতে বা বুঝতে সুবিধা হতো।
হ্যাঁ, ও
আবার
ডাক্তার সাহেল আক্তার।
আচ্ছা ডাক্তার সাহেল আক্তার, আপনি কি বলে ডাক্তার?
আমি জানু বলতাম সবসময়,
চরম চরম,
খুবই রোমান্টিক,
ঠিক আছে।
হ্যাঁ আমি জানু বলতাম, ও বাবু বলতো, এবং আমরা এটা সবার সামনে আমরা কখনো মানে নাম ধরে ডাকতাম না কাউকে, রেগে গেলে নাম ধরে ডাকতাম। যাই হোক, তারপর এরপর আমাদের মানে টার্নিংটা একটু অন্যভাবে মানে ইয়ে হয়, তারপরও সেটা হলো বন্ধুত্ব, আমরা ভালো একটা ফ্রেন্ডশিপ করব, এজন্য আমাদের মোটামুটি মাঝে মধ্যে কথা হয়। আমরা দেন সবাই মিলে একটা ডেট ঠিক করলাম পহেলা বৈশাখ, তখন 2002-এর যে পহেলা বৈশাখটা, ওই পহেলা বৈশাখে আমরা দেখা করলাম, আমরা কয়েক ফ্রেন্ড মিলে জাস্ট মানে উত্তরার ভিতরে আমরা দেখা করলাম। দেখা করে ওই দিনটা থেকে আমাদের মনে হয় আমাদের মানে পহেলা বৈশাখটা আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে এর মতো মনে হয়, এবং আমরা সবসময় পহেলা বৈশাখটাকে আমরা আমাদের ভ্যালেন্টাইন ডে হিসেবে আমরা ট্রিট করছি অলওয়েজ। আমরা ভ্যালেন্টাইন ডে তে আমাদের কোন বিশেষ কোন ইন্টারেস্ট ছিল না, অলওয়েজ পহেলা বৈশাখ। দেন ওর সঙ্গে রিঙ্কু, ওর নিকনেম রিঙ্কু বলতে সুবিধা হবে, এজন্য রিঙ্কু ও আস্তে আস্তে আমার প্রতি কেন যেন একটু দুর্বল হয়ে যায়, ও দুর্বল হয়ে যায়, কিন্তু মানে
কি বলেন, কিন্তু কি
মানে আমার আমার কেন যেন মানে আরো আর বেশি ক্লোজ হতে আমি একটু ভয় পাচ্ছি, তার কারণ আমার
আপনার ভিতরে একটা পিছুটান কাজ,
হ্যাঁ আমার ভিতরে পিছুটান, আমি ফ্যামিলির বড় ছেলে, আমি আমরা দুই ভাই দুই বোন,
আচ্ছা পারিবারিক ব্যবসায় প্রথম থেকে জড়িত থাকি,
আমি প্রথম থেকে জড়িত বলতে পারেন, ইন্টারমিডিয়েট থেকে আমি অফিসিয়াল ডিলগুলো আমি করি আর কি।
তো রিঙ্কু তো তার আগ্রহ জানিয়ে ফেলেছে আপনাকে?
না আগ্রহ জানায়নি, আগ্রহ জানায়নি,
অনুভব করতে পারছি,
হ্যাঁ অনুভব করি, এবং অনুভব থেকে আমি আমার কাছে কেন যেন ভয় হয় যে হয়তোবা এটা অন্যদিকে যাচ্ছে, আর আমারও কোনো যেহেতু আগে কোনো সম্পর্ক ছিল না, সুতরাং আমার জন্য আমি নিজেই ভয় পাই নিজের প্রতি যে আমি যেন দুর্বল না হয়ে যাই, এবং আমার বন্ধুদেরকেও আমি বলতাম যে
আমার একটা কিছুটান কাজ করছে,
হ্যাঁ আমি যেন দুর্বল না হয়ে যাই, আমাকে মাঝে মধ্যে অ্যালার্ট করে দিও।
আচ্ছা
হ্যাঁ, এভাবে আমাদের 2002 এর পরিচয়, আস্তে আস্তে 2003-এ আমাদের সম্পর্ক আরো একটু গভীর হয়, আরো একটু ঘোরাফেরা বেশি হয়, তারপরও কেন যেন আমি উত্তরায়, আমি এর আগে কিন্তু বসুন্ধরায় ছিলাম, 2002-এ যখন পরিচয় তার সঙ্গে তখন আমি বসুন্ধরায় ছিলাম, বসুন্ধরা থেকে আমি আমার প্রথম বিজনেস স্টার্ট করি 2003-তে, আমার স্টুডেন্ট পিরিয়ডে 2003-তে উত্তরায় আমি অফিস নিই, কিন্তু ওর কাছে ব্যাপারটা আমি গোপন রাখি, আমি ওকে বলি নাই যে আমি উত্তরায় অফিস নিয়েছি, তাহলে আমার ঘন ঘন দেখা করতে হবে, তার কারণ ও এরকম ফোন করে যদি দেখা না করি বা ডেইলি কথা না বলি সে অনেক রাগারাগি করে। যাই হোক, আমি তাকে এক মাস পর যখন আমি বলছি এবং বাসায় নিয়ে আসছি, তো ও খুব মানে কষ্ট পাইছে ওই দিন যে তুমি কেন বলনি আমাকে এতদিন। যাই হোক, এভাবে আমাদের সম্পর্ক আস্তে আস্তে আগায় যায়। 2003 ওর জন্ম তারিখ ছিল পহেলা জানুয়ারি, স্বাভাবিকভাবে প্রতিটা আমরা দুই তিনটা এরকম মানে বার্থডে তাকে উইশ করার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা যেন আর একটু আগায় যায়। 2004-এ আমাদের যে নাটকীয় একটা পরিবর্তন, আমার ওই সময় আমার লাইফটা ছিল অনেক ড্যামকে বলতে পারেন, অনেকটা মানে অন্যরকম, বয়সটা খুব মানে
150cc-র একটা মোটরসাইকেলের মতো,
হ্যাঁ আমার ওই 150cc মোটরসাইকেল
এতটাই ফাস্ট,
হ্যাঁ আমি এই মোটরসাইকেল নিয়ে কিন্তু আমি যাতায়াত করতাম,
আমরা জায়গা থেকে সরে আসি,
হ্যাঁ
আমি বলছি ভালোবাসার কথা,
না ভালোবাসার কথা আমার এর মধ্যে মানে মোটরসাইকেলের সঙ্গে জড়ায় আছে,
আমরা পরে
পরে আমি বগুড়া থেকে আসতেছিলাম মোটরসাইকেল নিয়ে, ও মাওলানা ভাসানী মেডিকেল কলেজে পড়ে,
রিঙ্কু,
হ্যাঁ রিঙ্কু মাওলানা ভাসানী মেডিকেলে, ও তখন থার্ড ইয়ারে ফার্স্ট প্রফ কমপ্লিট করছে, সেকেন্ড প্রফের প্রস্তুতি চলতেছে ওর। যাই হোক, 2004-এর 28শে ফেব্রুয়ারি আমি বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, আমার সঙ্গে আরেকটা ফ্রেন্ড ছিল আমার পিছনে, ঠিক ওর হসপিটালের উল্টা পাশে, মানে ওই আশুলিয়া বেরিবাদ দিয়ে আসার পথে, আমার ভিতর তখন অনেক ব্যস্ততা কাজ করত। আমি বগুড়ায় নতুন একটা বিজনেস সেট আপ দিচ্ছি, তো আমার ঢাকা আসতেছি, আমার মাথার মধ্যে মানে শিডিউলগুলো জ্যাম, আস্তে আস্তে আমার ওইভাবে ইয়ে হচ্ছে। তো হয়তোবা সামান্য একটু অন্য মনস্ক হওয়ার কারণে হুট করে আমি সামনে দেখলাম ছায়ার মতো একটা অবয়ব, আমি বাইক ব্রেক করলাম, বাইক কন্ট্রোলও করে ফেললাম, কিন্তু আমার পিছনে যে ফ্রেন্ডটা ছিল সে নামতে গিয়ে আমি এই বেড়িবাদের প্রায় 20 ফিট ওপর থেকে আমি পড়ে যাই, নিচে পড়ে যাই, এবং আমার হেলমেটের যে পুরো বডি প্রেশারটা আমার মাথার উপর ছিল, আমি মাথা নিচের দিকে ছিল, আমার আমি যখন পড়ে যাই তখন আমার হেলমেটের বাড়িতে আমার মেন্ডিবলটা ভেঙে যায় চোয়াল। তখন ও ছিল না, রিঙ্কু ছিল না, ঢাকায় ছিল না, ও ছিল ড্যামরা ওর খালার বাড়িতে। ওর খালার বাড়িতে ওখান থেকে ও যখন খবরটা পেল তখন হসপিটালে বলে দিল, ইমার্জেন্সিতে বলে দিল কিভাবে কি করতে হবে না করতে হবে, এক্স রে করতেছে, সবাই ওইভাবে এক্স রে করতেছে। তো আমি বললাম যে আমার চোয়ালটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে, দেখেন তো এইটা দেখেন, এটা মনে হয় ভেঙে গেছে। তো ওনারা তখন এটা এক্স রে করে দেখে, হ্যাঁ এটা ফাটা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফাটা না, যখন শুয়েছিলাম ওটা ফাটা দেখাচ্ছিল কিন্তু ওটা আসলে ভেঙে গেছে। আমাকে নিয়ে যাওয়া হলো পঙ্গুতে, পঙ্গু থেকে আমাকে, আমার সারা বডিতে কিন্তু আর কোনো আঁচড় বা কোনো ব্লিডিং কোনো কিছু নাই, শুধু আমার এই মেন্ডিবলটা ভিতর থেকে ভাঙা, বাইরে কোনো আঁচড় ছিল না বা কোনো ব্লিডিং ছিল না। আমি যখন ডাক্তারের কাছে যাই তখন থুতুনিতে হাত দিয়ে আমি ডাক্তারের সামনে গিয়ে হাজির হই, ডাক্তার আমাকে জিজ্ঞেস করে পেশেন্টকে, আমি তো কথা বলতে পারি না, আমি থুতুনিতে হাত দিয়ে এইভাবে আমি তাকে বললাম যে আমি পেশেন্ট। ডাক্তার মনে হলো যেন আমাকে, আমি ভাব নিয়ে কথা বলতেছি এরকম মনে করল আমাকে, হ্যাঁ যে এ আবার কেমন পেশেন্ট যে এরকম থুতুনিতে হাত দিয়ে কথা বলে। আমি বললাম আমার এটা ভেঙে গেছে, পরে হ্যাঁ ডাক্তার দেখে আমার এটা ভাঙা। তখন ডাক্তার আমাকে বলল আপনার এই ট্রিটমেন্টটা আপনি প্রাইভেট ভাবে করেন, এটা এখানে ভালো হবে না, তার কারণ এটা আনকমন কেস। ও পরদিন সকালে আমি আমাকে এইভাবে রাখা হলো বাসায়, আমাকে বাসায় এইভাবে রাখা হলো, এবং আমার সারা রাত্রে আমি যত নড়াচড়া করতেছিলাম ব্লিডিং, আমার মাথা ফুলে অনেক, চেহারাটা বিকৃত হয়ে গেছে। ও সকাল 6টার প্রথম বাসে সে ড্যামরা থেকে এসে আমাকে দরজায় দাঁড়ায়, ও ফ্রিজের মতো, জাস্ট মূর্তির মতো দাঁড়ায়, ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওর প্রথম এই এক্সপ্রেশনটা আমি প্রথম দেখি আর কি, যে ও এভাবে কাঁদে কেন, সে আমাকে দেখে আমাকে চিনতে পারতেছে না, সে কাঁদতেছে। তখন আমি তো মানে কথা বলতে পারি না, জাস্ট ও এসে, তখন আমার ছোট ভাই ছিল, আমার এক ফ্রেন্ড ছিল বাসায়, ওদেরকে বকাঝকা, হ্যাঁ তোমার বাবার টাকা পয়সা কম পড়ছে, তুমি এভাবে এখনো ফালায় রাখছো, এই এরকম একটা সিরিয়াস পেশেন্টকে এসে অনেক তোড়জোড় করে সে তার কাজিন মোটামুটি বেশ পপুলার ফিগার একজন ডক্টর প্লাস পলিটিশিয়ান, ওনাকে, ওনার সঙ্গে কথা বলে আমার এটা অপারেশনের ব্যবস্থা করল, এবং এটা ওই অপারেশন আমার এখানে একটা প্লেট লাগাতে হবে, স্ক্রু প্লেট লাগিয়ে এটা মানে আমাকে থাকতে হবে আর কি। পরদিন রাত 10টায় আমার অপারেশন হয়, প্রায় 26 থেকে 28 ঘন্টা পর। এই যে এখান থেকে ওর আমার প্রতি একটা কেয়ার নেওয়া বা আমার প্রতি যে এই রকম দুর্বলতা, এই সময় থেকে প্রকাশ পায়, এবং তার আগে কিন্তু কখনো মানে তার সঙ্গে দেখা করা এটা যতটুকু সম্ভব আমি এড়ায় চলতাম। আমি কিন্তু মানে আমার আমার ম্যাক্সিমাম সময় আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, ক্লাস থেকে বের হয়ে আমার বিজনেসের কাজ করতাম, আমার আমার মজাটা ওই জায়গায় কিভাবে কোথেকে কি করব। তো যখন ওর এই ঘটনার পর থেকে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই এবং আস্তে আস্তে আমাদের এই মানে এটা ভালোবাসার দিকে টার্ন নেয়।
এই যে অবস্থার কথা বললেন, প্রথম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে টুটুল তুমি বারবার ইতিউতি তাকাচ্ছ, আমি বুঝতে পারছি যে তোমার প্রোগ্রামের নিমিত্তে হয়তো একটা ছোট্ট ব্রেকের প্রয়োজন তোমার।
সেটা কি আমাদের আমরা যাব
না
আটকে রাখব?
আমি তো চাই যে কোন রকম ইন্টারাপশন ছাড়াই যেন আমি আমার প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি, কিন্তু নিদ্রা যদি সেই রকমের হয় তাহলে হয়তো সেসব ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলোকেও দেখে যেতে হয়।
নিশ্চয়ই বন্ধুরা সেটা বুঝবে।
হ্যাঁ, সেটা অবশ্যই বুঝবে। তবে সেই কথাতে যাওয়ার আগে আমি একটি কথা এখানে শুধু পরিষ্কার করে নিই, আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আমরা আমানকে সেই অবস্থাতে পেয়েছি, সে এখন ঠিক আছে। আমানের কথাতেই উঠে আসছিল যে তার মাথার মধ্যে সমস্ত কিছু একসাথে ব্লেন করছিল যে আমার ব্যবসাটা নতুন করে সেট আপ দিতে হবে বগুড়াতে, আমার ঢাকাতে বিজনেসটা কিভাবে আরো বেশি এক্সটেন্ড করা যায়, এই কথাগুলো কিন্তু প্যারালালি তার মাথার মধ্যে চলছিল। আর বন্ধুরা, অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু প্রায় একটা কথা বলি যে অ্যাক্সিডেন্টের কারণে 88% কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটেই কিন্তু শুধুমাত্র আমাদের এসব আনসেফ অ্যাক্টের জন্য, আমাদের অসাবধানতার জন্য। 2% বা বাকি 10% সেগুলো কিন্তু আর্থকোয়েক, তারপর বিভিন্ন রকমের যে হ্যাজার্ড যেগুলো আছে, যেগুলোকে আমরা আনঅ্যাভয়েডেবল যে পরিস্থিতিগুলো আছে সেগুলোর মাধ্যমে হয়, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়। কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে চাইলেই এই আনসেফ বা অসাবধানতার কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো থেকে নিজেদেরকে রুখতে পারি। আর যদি বাইকের প্রশ্ন আসে, বাইকে বসলে আমরা কেন জানি বেপরোয়া হয়ে যায়, এবং অনেকে আবার এই বেপরোয়া এবং এই বন্যতাকেই পছন্দ করেন, বন্যতার মধ্যেই সৌন্দর্য খুঁজে পেতে চান। তো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে নিজের লেন চেঞ্জ করে এই বন্যতাটা যেন আমরা না নিয়ে আসি, এই পৌরুষের মধ্যে এই বন্যতার মধ্যে এই সৌন্দর্য দেখাতে গিয়ে নিজেদেরকে যেন কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে না জড়িয়ে ফেলি। আমি পরবর্তী বন্ধুর কথাতে ফিরে আসব, ছোট্ট একটি ব্রেকের পর আমি টুটুলের কাছে মাইক্রোফোন হ্যান্ড দৃশ্যের কথা আপনার সামনে নিয়ে আসছি। আমান, সেটি হচ্ছে যে আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, স্টেশন আপনি কল্পনা করেন এরকম, আচ্ছা এটা কি কোন সিনেমার সাথে রিলেট হয়ে যাচ্ছে, যদি হয়তো হোক, স্টেশনে দাঁড়িয়ে আছেন আপনি, আপনার ভালোবাসার মানুষ, তার নাম তো রিঙ্কু, তাই তো? রিঙ্কু ট্রেনে করে হয়তো দূরে কোথাও যাবে, আপনি নিচে দাঁড়ানো, রিঙ্কুকে আপনি আপনার ভালোবাসার কথা বলতে চাচ্ছেন, ভালোবাসার সেই তিনটি ম্যাজিক ওয়ার্ড, আমি তোমাকে ভালোবাসি। আপনি কেবল বলেছেন আমি তোমাকে, এর মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, চলে গেছে, ভালোবাসার কথাটা বলা হল না। এটা কেন জানে মনে হচ্ছে সমূহ সম্ভাবনা আছে, কারণ এত ধীর গতিতে আপনি যাচ্ছেন, এই ধরনের প্রেক্ষাপটের সামনে আবার না পড়ে যান, বা এই ধরনের ঘটনা তো ঘটেনি, দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় কথাগুলো বলা হলো না, এই টাইপের কিছু তো হয়নি
না। এরকম মানে আমার লাইফে এরকম ঘটনা ঘটে নাই।
আচ্ছা, তাহলে আমি চাইব যে আপনি প্রয়োজনে চাইতে একটু গতিতে যান, যাতে করে আমরা পুরো ঘটনাটা আপনার শুনতে পাই এবং প্রয়োজনীয় সময়ের মধ্যেই পুরো জীবনের ঘটনাগুলো আমরা বুঝতে পারি।
বন্ধুরা, আমি কিন্তু আমার ভালোবাসা, আই লাভ ইউ, এই কথাটা আমি আমার এই দুর্ঘটনার পরই আমার প্রথম আমি এই কথাটা তাকে বলি।
ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আপনার সেই ওই ব্যক্তির সময়, যখন আপনাকে দেখে কান্নাকাটি করছিল রিঙ্কু, তারপর থেকে শুনি।
হ্যাঁ, তারপর তো আমাকে সে আর কি হসপিটালে নিয়ে যাওয়া, আমার অপারেশন এই সেই হাবিজাবি, মানে যা হয় আর কি। আমার এক মাস আমার মুখ পুরোটা ব্যান্ডেজ করা ছিল, আমি স্ট্র দিয়ে খেতাম ওই সময়, এবং ওই সময় ও আমাকে আমার কথা বলা নিষেধ ছিল, আমি কোনো কথা বলতে পারতাম না, তার কারণ আমার মেন্ডিবলটা নড়ানো যাবে না। সেই সময় ওই আমাদের মধ্যে আমাদের ভালোবাসাটা আর একটু গভীর হয়, এবং ওই সময় আমি তাকে আমার ভালোবাসার কথা আমি বলি আমার ওই মুখে ব্যান্ডেজ নিয়ে এবং অনেক কষ্ট করে আর কি। আমার ওই এটাই আমার প্রথম ভালোবাসার কথা বলা তাকে। এভাবে আমাদের চলতে থাকে, আমরা এগুতে থাকি আস্তে আস্তে। 2005 এর দিকে আমরা প্রথম আমরা ডিসাইড করলাম আমরা কেন বিয়ে করে ফেলি না। আমি ফ্যামিলির বড় ছেলে, আমি বিয়ে করতে পারবো না এভাবে। ও একমাত্র মেয়ে, ও পারবে না। কিন্তু আমরা পারিবারিকভাবে ওর ক্ষেত্রে এক্সট্রিম কেস, ওর ফ্যামিলিতে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া চিন্তাই করতে পারে না। আর আমার ফ্যামিলি থেকে চিন্তাই করতে পারে না যে আমি একজন বিজনেসম্যান, আমার ওয়াইফ হতে হবে হাউস ওয়াইফ, কোন ডক্টর বা কোন ইঞ্জিনিয়ার না। এখানে আমার পরিবারে এরকম চাওয়া, তাদের পরিবারে ডক্টর ইঞ্জিনিয়ার চাওয়া, তো এক্ষেত্রে আমাদের উভয় পরিবার আপোষহীন। আমরা এরকম আপোষহীন সিচুয়েশনের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে আমরা কখনো আমাদের এই সম্পর্ক ভালোবাসা এটাকে আমরা কখনো এড়ায় যেতে পারব না, এটা আমাদের জীবনে চিরন্তন সত্য। আমরা 2005 আমরা আমার এক বন্ধুকে আমি প্রথম আমার ইচ্ছার কথা আমি বলি যে আমরা বিয়ে করতে চাই। তো ওই দিন মিরাকলি এটা পহেলা এপ্রিল ছিল, ফ্রাইডে পহেলা এপ্রিল আমরা মিরপুরে আমার এক বন্ধুর বাসায় বিয়ে, মানে সেখানে আমি গিয়ে সারপ্রাইজ যে একটা বাসা পুরা খালি করে ফেলছে, কাজী ডেকে নিয়ে আসছে, খাবার আয়োজন করা হয়েছে। আমি এগুলো কখনো চিন্তাই করিনি যে সে এখানে এত বড় একটা আয়োজন করে রাখছে, আমি গিয়ে সারপ্রাইজ সেখানে। দেন
প্ল্যান তো আপনার ছিল,
প্ল্যান আমার কাছে প্ল্যান, আমরা একটা হুট করে মানে বিয়েটা কিন্তু না না জাস্ট আমাদের বিয়ে করতে হবে। দেন ওখানে এই যে একটা একটা মেয়ে বা একটা জীবন সঙ্গিনীর দায়িত্ব দায়ভার নেওয়া, এই যে মোনাজাত, এই মোনাজাতের মধ্যে যে কি গুরুত্ব বা কি ফিলিংস, এই জিনিসটা ওই দিন আমি ফিল করি আর কি। আমার মানে মোনাজাতের পর থেকে আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ওখান থেকে আমরা আমাদের হানিমুনে যাওয়ার জন্য যে আয়োজন ঢাকা থেকে কক্সেস বাজার, এই মাঝখানে পুরোটাই ঘটনাবহুল মানে ব্যাপারের মধ্যে দিয়ে যায়। যেরকম আমরা সিল্ক লাইনে আমাদের টিকিট মানে আগে থেকে কনফার্ম করে রাখা হয়, আমরা ফকিরাপুল গিয়ে দেখি ওখানে সিল্ক লাইন আমাদের জন্য দাঁড়ায় আছে, আমরা দুইটা যাত্রী আমাদের জন্য দাঁড়ায় আছে 15 মিনিট। তার কারণ আমার ওখানে যে কোনো একজন টুরিস্ট গাইড ফ্রেন্ড ছিলেন যার সুবাদে এই ফ্যাসিলিটিটা পাওয়া গেছে, আমরা গেলাম। এবং এই বাসে একটা লটারির ব্যবস্থা করা হয়, এই লটারিটা একটাই পুরস্কার, এবং ফরচুনেটলি এই পুরস্কারটা ওর মানে সিট নাম্বারে ওঠে। ও মানে যে পুরস্কার গ্রহণ করবে তাকে সামনে গিয়ে কিছু বলতে হবে, কিন্তু ও মানে লজ্জা পাচ্ছিল বা ওর পরিচিত কেউ একজন ছিল, ও সামনে যেতে চাচ্ছিল না। যাই হোক, ওখানে আমি গিয়ে আমার আমি বললাম যে ইটস এ ভেরি স্পেশাল ডে ফর মি। হ্যাঁ, তো মানে আমার আমার ফিলিংসটা আমি ওই দিন আর কি যতটুকু সম্ভব রাগ ঢাক করে প্রকাশ করলাম আর কি, যেহেতু ওর পরিচিত কেউ একজন ছিল। এই 2005 থেকে আমাদের মানে বিবাহিত আমরা, কিন্তু আমরা ও থাকে হোস্টেলে, আমি থাকি বাসায়, আবার কখনো কখনো ও বাসায়ও থাকত। দেখা যেত যে পড়াশোনা ওর ওর প্রফ পরীক্ষা, অথচ ও যদি ওখানে থাকে ও পড়াশোনা করতে পারতেছে না, এখানে আমি একা আমার টেনশন, কিন্তু আমার এখানে থাকলে সে কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারতেছে, ওর আর কোনো টেনশন নেই। তো এরকম সিচুয়েশন দেখে ওকে আমি আমার বাসায় নিয়ে আসি আর কি। আমার বাসায় আমি একা থাকি, আমার বাসা কাম অফিস একসঙ্গে ছিল, আমার 50% বাসা 50% অফিস, এইভাবে আর কি। দেন এভাবে আমরা লুকোচুরি লুকোচুরি মানে করে আমাদের সংসার, ঠিক সংসার না, আমাদের একসঙ্গে থাকা বা আমরা একসঙ্গে থাকা শুরু করি। 2006 আমাদের প্রথম এই কথাটা লিক হয়, আমরা বিয়ে করে ফেলছি। তারপর উভয় ফ্যামিলির মধ্যে আমাদের যে টানা পড়েন, ওকে আমার কাছ থেকে ছুটায় নিয়ে যাওয়া, আমাকে আমার পরিবার থেকে চাপ দেওয়া, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিজনেস হুমকির সম্মুখীন, দেখা যাচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার মানে বিজনেস যে উইংটা ছিল এটা মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া।
আচ্ছা, এটা তো আপনাদের পারিবারিক ব্যবসা?
হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। দেন আমরা এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের মানে আমরা টিকে থাকার চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে যে ওদের পরিবার থেকে এরকম হুমকি ধামকি দিচ্ছে, আমাকে তারা আমার অ্যাড্রেস না জানলেও কিভাবে যেন আমার অ্যাড্রেসও বের করে রাখছে তারা। অ্যাড্রেস বের করে ফেলছে, বের করে ফেলছে। ও সারাদিন কথা বলে, সারাদিন মোবাইলে, মানে মোবাইলে কথা বলতে বলতে আমার কাছে মনে হলো যে ও যেন মোবাইলে কথা বলতে পাগল হয়ে যাবে, এত কথা বলতেছে যে ও পাগল হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম ওর কথা বলা থামাইতে হবে। কিভাবে থামাইতে পারি? আমার মোবাইল ও চায় না সবসময়, তার কারণ ও জানে আমি মোবাইল চাইলে আমি বিরক্ত হই, আমার সবসময় ফোন আসে, ও আমার কাছ থেকে মোবাইল চায় না। তো আমাদের দুইজনের কাছে দুইটা মোবাইল, তাহলে একটা মোবাইল আমার এখান থেকে ভাঙতে হবে। আমি একটা মোবাইল ওখান থেকে আছা, মানে আছাড় দিয়ে ভেঙে আমি বলি এরপর আর এইভাবে আর কথা বলা যাবে না, আমার ফোন তুমি চাইতে পারবা না।
কথাটা কি আপনার সাথে হতো এবং অনেক দীর্ঘ
করে ও ও ওর বাসা ম্যানেজ করা, আত্মীয় স্বজন এই সব বিষয় সে মানে বুঝানোর চেষ্টা করা, এই করা, এটা সারাক্ষণ কথা বলতো
যেন পরিবারের লোকজন মেনে নেয়।
তো আমি আমি মানে আমার যেটা আমি দেখতেছিলাম যে ও এত কথা বলতেছে, ও একা মানুষ কতজনের সঙ্গে কথা বলবে, সারাক্ষণ কথা বলতেছে,
সামাল দিতে গিয়ে
সে মানে আমার কাছে এটা খুব জাস্ট আমি আমার কাছে খারাপ লাগতো। এবং আমি ওটা তখন দেখলাম মোবাইল একটা ভেঙে ফেলি আমি, আমি একটা মোবাইল সেট তখন আসার দিয়ে ভেঙে ঠান্ডা মাথায় ও রাগ টাক করে না ভেঙে ফেলে, এই যে এরপরও যদি কথা বলো তাহলে আমার হাতে যেটা আছে এটাও ভাঙবো আমি। তো তখন সে কথা বলা কমাই, কিন্তু তার বাসা থেকে তাকে নেওয়ার জন্য, তাকে তাকে একবার হাতের মধ্যে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে। তো তার বড় ভাই দেখা করবে তার সঙ্গে, এরকম একটা মানে একটা মার্কেটের কথা বলে, ওই মার্কেটে আই, তোকে আমরা নিব না, নিয়ে যাব না, কিছু করব না, তুই একটু কথা বল। ওই সময় আমার কাছে এত ভয় লাগতেছিল যে আমি মনে হয় যদি ইমোশনালি ব্ল্যাকমেইল করে, তার বাবা যদি এরকম, ও এ কথাটা বলতো যে বাবা যদি এরকম চাকু পেটের মধ্যে চাকু ধরে বলে যে তুই ওকে বিয়ে করিস না, যদি বিয়ে করিস তাহলে আমি সুইসাইড করব, ও এই জিনিসটা ভয় পেত। তো যাই হোক, ওকে যেন নিতে না পারে এজন্য আমি তখন যে জায়গায় দেখা করবে সেখানে আমি কয়েকটা ফেক কয়েকটা ট্যাক্সি আমি সেট করি, যেন ওকে তো নিয়ে গেলে ট্যাক্সি ক্যাবে বা কোনো সিএনজি স্কুটারে নিয়ে যাবে, আমি কয়েকটা ট্যাক্সি ক্যাব সেখানে সেট করি, আমার পরিচিত কিছু ছিল, সেট করে ওদেরকে বলি যে ওরা বের হলে তুমি শুধু নিয়ে হয় থানায় যাবে না হলে আমার বাসায় চলে আসবে। আমি থানায় তখন জিডি করে রাখছি এবং থানা আমাকে ফুল ইয়ে দিছে যে আপনাদের সব ধরনের সহযোগিতা করব। এভাবে আমাদের মানে বেশ টানা পড়েন চলতে চলতে এটা 2007 দিকে মোটামুটি মানে একটা পজিশনে আসে যে তারা আমাদেরকে দেখলো যে কোনোভাবে সম্ভব হচ্ছে না, কোনো ফোর্স ক্রিয়েট করে সম্ভব হচ্ছে না, তারা খোঁজ খবর নিয়ে মোটামুটি জাস্ট উভয় পরিবার সম্মত হয় মেনে নেওয়া যায় এরকম একটা পজিশন তৈরি হয়। কিন্তু এর মধ্যেও অনেক প্রতিকূলতা ছিল আর কি আমার এর মধ্যে। যাই হোক, এরপর 2007 আমাদের ফ্যামিলি দিক থেকে মেনে নেওয়া হয়। 2008 মার্চে আমাদের অনুষ্ঠান, আমাদের রিসেপশন প্রোগ্রাম যেটা ওর স্বপ্ন ছিল সবসময়, ও সবসময় বলতো যে আমরা বিয়ে করছি, আমাদের সন্তানেরা আমাদের ছবি দেখবে না, বিয়ের অনুষ্ঠানের ছবি দেখবে না, এটা হতে পারে না। তো ওর সাজুগুজু করার খুব স্বপ্ন ছিল এবং আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার নিজের গাড়িতে ওকে বিয়ে করে নিয়ে আসব। 2008 গায়ে হলুদের দিন আমি জাস্ট সকালবেলা আমি শোরুম থেকে গাড়ি বের করে নিয়ে আসি এবং ওর যে গাড়িটা পছন্দ, ও একটু লম্বা গাড়ি পছন্দ করে, ছোট গাড়ি চলবে না। আমার ছোট হলে ভালো হতো, কিন্তু ও লম্বা পছন্দ করে, ও তো বোঝে না, এক্সপ্লোরার একটা পছন্দ করছে, ওটা নিয়ে জাস্ট গায়ে হলুদ মাখাইতে আসি এবং আমরা তার পরের দিন অনুষ্ঠান করে তাকে আমি আমার নতুন, আমার নিজের পয়সায় কেনা নতুন গাড়িতে আমি তাকে নিয়ে যাই। এই হল আমাদের মোটামুটি। আর এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হল অন্য সবাই কেন যেন, যারা হ্যাপি থাকে তারা কিন্তু হ্যাপি থাকা অবস্থায় বুঝতে পারে না যে তারা হ্যাপি, কিন্তু আমরা এটা সবসময় ফিল করতাম এবং আমরা বলতাম। আমাদের এর মধ্যে কিন্তু অনেক ফিনান্সিয়াল ট্রাবল গেছে, যেহেতু মাঝে মধ্যে বিজনেস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, তো এই টানাপোড়েনের মধ্যে দিয়েও আমরা অনেক হ্যাপি ছিলাম, এবং এটা আমরা সবসময় সবাইকে বলতাম যে আমরা অনেক হ্যাপি আছি, সবাইকে বলছি সবসময়। তো এই
এই অবস্থার ভিতর দিয়ে আপনি চলতে শুরু করেন?
হ্যাঁ, এই অবস্থার ভিতর দিয়ে আমি চলা শুরু করি। এবং অনুষ্ঠানের পরপরই একটা ঘটনা যেটা ঘটে আমার পরিবারের সঙ্গে, আমার যে আগে একটা একটা মতবিরোধ, একই ঘটনা বারবার, যে তৃতীয়বারের মতো সেম ঘটনা, ব্যবসায়িক মতবিরোধ ঘটে, যেটা আমি যখন তখন আমি বুঝলাম যে না, আমার হয়তোবা এখানে এই একই ব্যাপার যেহেতু তৃতীয়বারের মতো ঘটল, আমার আর কন্টিনিউ করা সম্ভব না। আমি অলমোস্ট 12 ইয়ার্স আমি আমি এটার জন্য আমি মানে টাইম পাস করছি আমি এই প্রতিষ্ঠানের জন্য, এবং আমি যে এফোর্টটা দিছি আমার কাছে মনে হয়নি যে আমি ওই রকম আউটপুট নিয়ে আসতে পারছি, যার কারণে আমি তখন ডিসাইড করলাম ঠিক আছে বাবা, তোমার বিজনেস, তুমি তুমি যেমন যেভাবে পারো যেভাবে পারো তুমি করো, আমি এর মধ্যে না এবার আমাকে একটু ছেড়ে দাও।
অর্থাৎ পারিবারিক ব্যবসার সাথে আপনি আর থাকলেন না?
আমি থাকলাম না, জাস্ট অনুষ্ঠানের পরেই কয়েকদিন পরে এই ঘটনাটা মানে ঘটল আর কি। আর আমার বাবা গাড়ি কেনার প্রতি তার সমর্থন ছিল না আর কি। দেন আমি 2008 এপ্রিলের দিকে আমি ফ্যামিলি থেকে বিজনেস সেপারেট হয়ে যায়, সব বলা যায় উইদাউট এনি প্রিপারেশন, আমার বিজনেস গুডউইল বা সবকিছু আদার্স সাপোর্ট থাকার কারণে আমি নতুন করে একটা ফিনান্সিয়াল স্ট্রেংথ গেইন করে আমি নতুন করে আবার যাত্রা শুরু করার চেষ্টা করি। এর মধ্যেই 2000 কিন্তু আরো অনেক ঘটনা আছে যেটা আমার হয়তোবা বলা দরকার ছিল। আমি মাঝে মধ্যে কিন্তু বগুড়াই মানে এই অনুষ্ঠানের আগেও প্রায় 10 মাস আমি বগুড়ায় দায়িত্বে ছিলাম আর কি, আমার প্রতিষ্ঠানের মেইন এমডির দায়িত্বে ছিলাম আমি। তো এই সময়টা ও চাকরি তখনও চাকরিতে জয়েন করেনি, 2008 আগে সে চাকরিতে জয়েন করেনি। আমি যতদিন বগুড়ায় থাকতাম ও বাসায় থাকত, ও বাসায় থাকত, ইভেন মানে ওই রুমের একটা রুমের মধ্যে থাকত, সে ওই রুম থেকে বের হতো না, সে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়া বা আশেপাশে কোথাও যাওয়া সে কোথায় বের হতো না, সে ওই ঘরের মধ্যে বন্দি সময় কাটাইতো। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো, আমি বগুড়াই আর সে এখানে ঢাকায় ওই ঘরের মধ্যে মানে ওখানেই তার লাইফ। তখন আমি তাকে সাজেস্ট করি তুমি দেখো তুমি কোথাও জয়েন করো। তো ও যখন জব সার্চিং করে এর মধ্যে অনেক জায়গায় অফার টফার পায়, কিন্তু আমার কথা হলো ওকে FCPS করতে হবে বা বেটার ডিগ্রি করতে হবে, ওর টিচিং প্রফেশনের মধ্যে গেলে ভালো। সে তখন 2008 জানুয়ারিতে সে টিচিং প্রফেশনে যে কোনো একটা মেডিকেল কলেজ, টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে জয়েন করে ও। দেন আমাদের আমি কথাটা একটু
আগে চলে আসেন, বিয়ের অনুষ্ঠান তার মধ্যে হয়েছে, তার মধ্যে পারিবারিক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছে, আপনি আপনার ব্যবসা পুরো ছেড়ে দিয়েছেন এবং নিজের গুডউইল নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছেন,
নতুন করে স্ট্রেংথ গেইন করে আমি আগানোর চেষ্টা করতেছি। এর মধ্যে 2000 অগাস্টে আমি তখন একটা সেট আপের অলমোস্ট আমার ফান্ড আমি রেডি করে ফেলছি। এর মধ্যে 2008 8-9 অগাস্ট ওই দিনটার কথা আমার বলতে হবে, আমি সারাদিন মানে ব্যবসার কাজে দৌড়াদৌড়ি করছি, এ করছি সে করছি, দেন রাত্রে ওর শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তখন হয়তো বা এটা গ্যাস থেকে হতে পারে বা আর অন্য কোনো কারণে, অ্যাজমার কারণে হতে পারে, এগুলো ওষুধ ঘরে যেগুলো স্যাম্পল ওষুধ ছিল এগুলো খেয়ে না হচ্ছে না। তো রাত 3-4 পর্যন্ত চেষ্টা করলাম, খুব ও খুব কষ্ট পাচ্ছে, তো পরে ওকে আমি হসপিটালে নিলাম, নিয়ে ওখানে একটু নেবুলাইজ করে নিয়ে ও মোটামুটি একটু ইজি হলো, এসে শুয়ে পড়ল। আমি কিন্তু সকালে উঠে আবার দৌড় দিছি, আমি কিন্তু সারা রাত এই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, আবার সকালে উঠে আমি আমার কাজে গেছি দৌড়াদৌড়ি। পরদিন রাত্রে আবার তার এই সমস্যাটা শুরু হলো, আমি আমার ঘুমটা অনেক গভীর ঘুম, আমি ঘুমে কিন্তু কখনো আমি এরকম জাগি না আর কি সাধারণত। কিন্তু ওই দিন আমি দুই তিনবার আমি ঘুম থেকে চোখ মেলে দেখি ও একবার বিছানার এক পাশে গিয়ে বসে আছে। আমি, জানো তুমি ঘুমাওনি? কয় না তুমি ঘুমাও, আমার একটু মানে কষ্ট হচ্ছে আর কি, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি কিছু করতে হবে। কয় না তুমি ঘুমাও। আমি দেন ঘুমাইছি, তারপর আবার চোখ মিলে এক সময় দিকে ফ্লোরে এক পাশে বসে আছে। আমি, জানো তোমার কোন সমস্যা হচ্ছে? কয় না তুমি ঘুমাও। আমারও অনেক ক্লান্তি ছিল, আমি মন চাচ্ছে কিন্তু শরীর উঠতেছে না এরকম। আবার এক মানে আবার হয়তো বা আমি কিছুক্ষণ ঘুমানোর পর আবার দেখি যে হ্যাঁ সে আবার ওই রকম আরেক পাশে বসে আছে, সে শুইলে তার মানে দম বন্ধ হয়ে আসতেছে। রাত চারটা সাড়ে চারটার দিকে, তখন ও আর কন্টিনিউ করতে পারতেছিল না, আমাকে বলল বাবু আমি আর পারতেছি না, আমাকে নিয়ে যাও। আমি ওকে নিয়ে উত্তরাই একটা হসপিটাল ওখানে আমি নিলাম। নেওয়ার পর তারা ট্রিটমেন্ট হয়তোবা মানে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে দেখে না হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না, তখন তার একজন কলিগ ডক্টর ছিল আর কি ওর আন্ডারে, ও কিন্তু প্রেগনেন্ট, তখন ও প্রেগনেন্ট ওই সময়, তো বিভিন্ন কারণে এরকম জটিলতা হইতে পারে। তো ওই ডক্টরের কাছে সাড়ে পাঁচটা, ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে ফোন করে জিজ্ঞেস করা হলো কি মানে ওনার তো কোনো কিছুতেই কোনো ইম্প্রুভ হচ্ছে না। তখন উনি বলল যে একটু ইসিজি করতে বলেন, একজন কার্ডিওলজিস্ট অন রিকোয়েস্টে পাঠিয়ে দিলেন, ডক্টর তৌফিক চৌধুরী, ইয়াং একজন ডক্টর, উনি আসলেন। এসে উনি ওর একটা ইসিজি করে আমাকে বললেন আপনি দুই ঘন্টা সময় পাবেন, সর্বোচ্চ ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে। আমি জাস্ট কোনো কুলকিনারা পাচ্ছি না, আমি কি করব, আমার পকেটেও পর্যাপ্ত টাকা নেই, যাই হোক এটা কোনো সমস্যা না, আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমি ওকে নিয়ে, আমার ড্রাইভার নাই, আমি আমার বাড়িওয়ালার ড্রাইভারের কাছে, আমি বাড়িওয়ালার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনার ড্রাইভারটাকে পাঠিয়ে দেন, ড্রাইভার পাঠিয়ে দিল, ওকে গাড়িতে উঠাইছি, বাড়িওয়ালা ড্রাইভারকে ডেকে নিয়ে চলে গেল। আমাকে গাড়ি ড্রাইভ করতে হবে, আর ও একটা মানুষ, ডুবন্ত মানুষ, শ্বাস নেওয়ার জন্য যেভাবে কাতরায় ও ওইভাবে পিছনের সিটে কাতরাচ্ছে। আমি ড্রাইভ করতেছি, আমার শুধু এটা আমার কাছে সেন্স একটাই কাজ করতেছে যে আমাকে যে কোনোভাবে আমাকে হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে হবে, আমার সুস্থভাবে যেতে হবে, আমি পিছনের দিকে তাকাচ্ছি না, ও শুধু কাতরাচ্ছে, আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। এর মধ্যে ওর কাজিন, ওর অনেকে আছে, ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি কোথায় নিয়ে যাব। সবাই জানে যে আমি ফ্যামিলি থেকে আলাদা হয়েছি, হয়তো বা সরকারি কোনো ডক্টর, সরকারি কোনো হসপিটাল বা কোনো যে কোনো জায়গায় ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী এরকম বলতেছে, ওর এক কাজিন আছে ডক্টর, সে বলতেছে যে আপনি সোহরাওয়ার্দীতে নিয়ে যান, এ করেন সে করেন, কিন্তু আমাকে ডক্টর বলছে দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে তাকে, এগুলোতে পারবেন না আপনি। আমি যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আমি সোজা চলে যাচ্ছি, আমার মানে আমি ডিসাইড করতে পারি না আমি কোথায় যাব, ঠিক কাওরান বাজারের ওখানে গিয়ে আমি স্কোয়ার হসপিটালের দিকে আমি টার্ন নিলাম। আমি স্কোয়ার হসপিটাল সবসময় আমি চিনি, কিন্তু ওই দিন স্কোয়ার হসপিটাল জাস্ট গ্লাসের একটা বিল্ডিং দেখে ওই বিল্ডিং এর সামনে আমি দাঁড়াইছি, পরে দেখি এটা হসপিটাল না, দেন আবার সামনে গিয়ে তখন স্কোয়ার হসপিটালে আমি তাকে নিয়ে যেয়ে ঢুকাইলাম। উইদিন ফাইভ মিনিটস তাকে ফুল ইকুইপড, মানে তার স্ট্রেচার পুরোটা ইকুইপড, মানে একটা মেশিনের মধ্যে তাকে কিভাবে কার্ডিয়াক মনিটর এই সেই হাবে যাবে এগুলো লাগাই নিয়ে তাকে নিয়ে চলে গেল। সে এই সময় সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিল। যাই হোক, এখানে ও প্রথমবারের মতো বেঁচে যায়। ডাক্তার তাকে বলে, ডাক্তার যে জিনিসটা বলে রোগটা তার আইডেন্টিফাই হয়, এটা খুব বিরল একটা রোগ বাংলাদেশে। ডক্টর খালিদ মহসিন স্যারের মতে এটা সেকেন্ড কেস, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি পেরিপার্টাম উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর।
ভেন্টিলেশনে কি কোনো প্রবলেম হচ্ছিল হার্টে?
এই এই সময় হার্টটা এরকম হয়ে যায়, মানে একটা মানুষের বডিতে যখন এক্সট্রা আরেকটা বডি আসে অর্থাৎ বেবি থাকে, তখন ব্লাড সার্কুলেশনটা বাড়ানোর জন্য হার্টটা কিছুটা এক্সপ্যান্ড করে ন্যাচারালি। তো ওর এক্সপ্যান্ড করতে গিয়ে ওর লেফট সাইডটা বেশি এক্সপ্যান্ড করে ফেলছে এবং আনব্যালেন্সড হয়ে গেছে, হার্ট খেলতে গিয়ে খেলতে পারে না। এভাবে করতে করতে ওর হার্টটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল দিন দিন। তো বেবি বের করে নিয়ে আসা দরকার, বেবির লোড রাখতে পারবে না। ডাক্তার ডেট, যে ডেট সিলেক্ট করছিল সেখান থেকে ডেট আগায় নিয়ে আসতে সে 15 আগস্টে হুট করে একদিন এসে বলতেছে যে আমরা আর রিস্ক নিব না, আমাদের 50-50 চান্সে আমাদের অপারেশন করতে হবে, আপনি পারমিশন দেন। এখানে আমার আরেকটা কথা খুব বলতেই হবে, 14 আগস্ট আমার ডেটগুলো খুব মনে আছে, আমার ওগুলো ওই ডেটগুলো আমার কখনোই আমি ভুলতে পারবো না। 14 আগস্ট আমি তখন আমার বিজনেস যে বন্ধ হয়েছে, আমি যে প্রিপারেশন নিছিলাম, আমার প্রোডাক্ট যেখানে ছিল আমার ওইটা, ওটা বলতে গেলে ওটা আমার সর্বশেষ মূলধন। তখন 14 আগস্টে আমার মিসেস ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, এর মধ্যে আমার একজন ব্যবসায়িক পার্টনার আমাকে বলল পেপার্স পাঠাও, না হলে আমাদের মাল কিন্তু ক্রোক করে নেবে, ডিবি পুলিশ আসবে মাল ক্রোক করবে। আমি কোন দিকে যাব, এদিকে আমার মিসেস, এদিকে আমার সর্বশেষ মূলধন। আমি তখন জাস্ট উত্তরা থেকে রওনা দিছি, আমার 6টার মধ্যে ডাকে আমার মানে কুরিয়ার সার্ভিসে দিতে হলে 6টার মধ্যে দিতে হবে। আমি দোটানার মধ্যে আমি গাড়ি নিয়ে টান দিছি উত্তরার দিকে, জাস্ট কুড়িল বিশ্ব রোডের ওখানে এসে আমার শ্যালক আমাকে ফোন করল, ভাইয়া আপার অবস্থা খুব খারাপ, আপনি ব্যাক করেন, আপনি আসেন, এখনই আসেন। আমি কোন দিকে যাব, আমার সর্বশেষ টাকা বা সর্বশেষ মূলধন ওখানে, আমার বাসা, আমার মিসেস ওখানে। আমি জাস্ট ওই সময় আমার গাড়ি আমি টার্নিং নিলাম, জাস্ট আমার ওই সময় আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি মানে টার্নিং নিতে গিয়ে আমি আর কোনোভাবে আমি নিজেকে কন্ট্রোল, আমি হাও মাও করে কাঁদতেছি আর গাড়ি টার্নিং নিয়ে আমি যাচ্ছি। যাই হোক, ওই দিন ও ইয়ে করছে মানে সার্ভাইভ করে গেছে। 15 তারিখে ওকে ডক্টর এসে বলতেছে আপনি পারমিশন দেন আমাদের অপারেশনে যেতে হবে। আমি পারমিশন দিলাম, ওকে নিল 50-50 চান্স, তার কারণ অপারেশন করতে গেলে ওর হার্টের উপর যে অতিরিক্ত লোডটা আসবে ও সেটা ক্যারি করতে পারবে না। শুক্রবার ওদিন আমি ওকে দিয়ে আমি স্কোয়ারের নিচে মসজিদ আছে, আমি ওখানে সিজদায় পড়ে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আমি এটা বিশ্বাস করি, কিন্তু হয়তো বা হায়াত নাই এই জন্য আর পাওয়া যায়নি। আমি কান্নাকাটি করতেছিলাম, আমাকে শ্বশুর এসে আমাকে টেনে উঠাইছে, পরে গিয়ে শুনি ও ওই সময় এত খারাপ অবস্থা যে ডক্টর খালেদা ইয়াসমিন মির্জা উনি ইনচার্জ ছিলেন, উনি নিজে সুরা ইয়াসিন পড়া শুরু করছে ওই জায়গায় যে সে যাচ্ছে শেষ। নর্মালি 40 মিনিটস বা 30 মিনিটসের অপারেশন, সেটা প্রায় আমাদের 1 ঘন্টার উপর অনেক বেশি লাগে আর কি। দেন যাই হোক, ও কিন্তু একটা বিষয় ও আগের দিন জেনে গেছে যে ওর পেটে ছেলে বেবি না মেয়ে বেবি, ওর এজন্য খুব মন খারাপ ছিল, তার কারণ আমাদের ইয়ে ছিল আমরা জানব না। ও বাবু আমার খুব মন খারাপ, কেন? ডাক্তার বলে দিছে যে ঠিক আছে তুমি থাক, তুমি জানো আমি আর জানবো না। পরে ওই দিন যাই হোক জানিয়েছিল। এটা সে এই সময় এরপর আর দিন দশেকের মতো ছিল, দশ দিন বারো দিনের মতো থেকে তার যে মানে হার্টের কার্যকারিতা, এটা ইজেকশন ফ্র্যাকশন বলে সম্ভবত, হার্টটা চেপে আসা এবং ছেড়ে দেওয়া,
এটা
18% চলে আসছিল, যেটা নর্মালি 70-80% হয় মানুষের, হয়তোবা
সংকোচন এবং প্রসারণ,
সংকোচন এবং প্রসারণ, যেটা 18% মাত্র 18% চলে আসছিল। যখন 28% ইম্প্রুভ করছে তখন ডাক্তাররা বলছে যে ওনাকে আপনারা আপনাদের মানে বাসায় নিয়ে যান, তার কারণ এ ধরনের পেশেন্ট 6 মান্থ তারা যদি বাঁচে, 6 মাস পর 6 মাস টিকে গেলে তাহলে বোঝা যাবে সে বেঁচে গেল, না হলে যে কোনো একটা কিছু সেটা মানে 6 মাসের মধ্যেই হয়ে যাবে, কিন্তু 6 মাস তো আর সেখানে রাখা সম্ভব না। আমি কিন্তু বিলিং রুমে আমি যেতাম না, কিন্তু আমি বিলিং রুমে যেতাম না, ওখানে বিল দেখলে আমার হয়তো বা টেনশন বাড়বে, যা হবার পরে দেখা যাবে। তো ওই সময় আমি যাই হোক, সে কিন্তু ওই বেডে থেকে কিন্তু আমার ফিনান্সিয়াল কথাও কিন্তু সে টেনশন করত অনেক। আমি বলতেছিলাম মোটরসাইকেলটা বিক্রি করে দিব, কয় না বাবু তুমি মোটরসাইকেলটা বিক্রি করো না, তুমি আমার গয়নাগুলো বিক্রি করে দাও। তা আমি গয়না বিক্রি করি নাই, আমি তখন এটা বন্ধক দিছি। আমি এই সময় ফিনান্সিয়াল সাপোর্টটা মানে ওইভাবে কোথা থেকে পাই নাই। এখানে আমার এক বন্ধু আছে, সে আমাকে ফারহা, আমি তার প্রতি কৃতজ্ঞ, ও আমাকে রিলিজ করার জন্য, এমন একটা অবস্থা যে আমি রিলিজ করতে পারতেছি না, আবার ডেইলি 20,000-25,000 টাকা করে বিল বাড়তেছে, তখন ওকে গিয়ে বললে ও আমাকে যে টাকা শর্ট থাকে সেটা দিয়ে আমাকে সহযোগিতা করে আমি ওকে রিলিজ করে নিয়ে আসি। তারপর ওই অবস্থায় তাকে নিয়ে মানে বাসায় চলে আসি, তখন রমজান মাস, বাসায় থাকে আরো ওর মা ছিল, আমার শাশুড়ি, শ্যালকও ছিল, সবার প্রেজেন্সে মোটামুটি সে চলতেছিল, কিন্তু বেবিকে কখনো ও কোলে টোলে নিতে পারে না আর কি, বা ব্রেস্ট ফিডিং করাইতে পারবে না। এভাবে আমাদের মোটামুটি চলতেছিল। ঈদের জাস্ট ঈদটা আমরা একসঙ্গে করছি, এটা হলো আমাদের একটা বড় পাওয়া যে আমরা ঈদটা একসঙ্গে করতে পারছি। ঈদের পরের দিন নোয়াখালী গেছি, নোয়াখালী গিয়ে এক রাত ছিলাম আমি, ওই রাতটা আমার কাছে স্মরণীয়। ওই দিন বিটিভিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, রুনা লায়লা ওনার একক প্রোগ্রাম, আলমগীর নায়ক আলমগীর উনি ওনার মিসেসকে একটা গান গাওয়ার জন্য অনুষ্ঠানের শেষে এটা একটা শাড়ি গিফট করে ওনাকে একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে। আমি তখন আমার মানে মিসেসের পাশে, ও শুয়ে ঘুমাচ্ছে, আমি ওর পিঠ চুলকে দিচ্ছি, তখন একটা গান রুনা লায়লা একটা গান গায়। আমি বুঝতে পারি নাই যে এই গানটা আমার মানে জীবনে একটা সত্য একটা কিছু হয়ে আসবে, আমি এটা কখনো বুঝতে পারি নাই।
আপনি গানের কথা বলছিলেন যে একসাথে থেকে একসাথে আপনারা গানটা শুনছিলেন।
না অ্যাকচুয়ালি ওকে আমি শুনাইতে পারিনি, ও ঘুমাচ্ছিল ওই সময়, আমি একা শুনতেছিলাম গানটা ওখানে একমাত্র।
ওই গানটার সাথে আপনি বললেন আপনার জীবনের অনেক সাযুজ্য আছে, কোন গানটার কথা বলছেন আপনি?
ওই যে রুনা লায়লার একটা গান আছে, যখন থামবে কোলাহল।
আচ্ছা আচ্ছা, এই গানটাই আপনি তখন শুনছিলেন এবং পাশে শুয়েছিলেন আপনার প্রিয়তমা সেই মানুষটি।
আমরা একসঙ্গে এক বিছানায় শুয়ে থাকা,
এই গানটাই কি সেই গান?
হ্যাঁ।
আপনাকে তো আমাদের এখান থেকে আসলে দেওয়ার কিছু নেই, কিন্তু আমি আসলে এই গানটা আপনার সাথে শেয়ার করা যে ওই মুহূর্তগুলো, যে মুহূর্তের মধ্যে আপনি ছিলেন এই গানটাকে ঘিরে, সেই মুহূর্তের একদম কাছাকাছি যদি আপনাকে নিয়ে যাওয়া যায়। আসলে আপনি কষ্ট পান বা একদম ভেঙে পড়েন এটা কিন্তু কোনোভাবেই কাম্য না, কারণ আমরা মানুষ হিসেবে এটা হয়তো আমাদের অনেক বড় একটা সীমাবদ্ধতা যে আমরা চাইলেই আপনাকে হয়তো সেই মুহূর্তটা দিতে পারি, সেই সীমাবদ্ধতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই মুহূর্তের কাছাকাছি যদি আপনাকে নিয়ে যেতে পারি যেখানে হয়তো অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে, যে কষ্টের রক্তক্ষরণ কিছুটা হলেও আমরা অনুভব করতে পারছি, কিন্তু তারপরেও সেটা আপনার জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে আছে, তাই সেই অনুভূতির কাছাকাছি আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের। এবং পরবর্তীতে যেহেতু
আমাকে ও কেমন লজ্জা লাগত আমার, শিশু এর মধ্যে ও নাস্তা ওর জন্য দিত করত না, ও না চা আমার পছন্দ, দুধ চাটা ভালো, ও আমাকে ওখানে দাঁড় করায় ও চা খাওয়াইতো, নাস্তা করাইতো ওই শিশু এর মধ্যে, যেটা মানে আমার কাছে লজ্জা লাগতো, কিন্তু ও জিদ করে আমাকে খাওয়াইতো এটা। আমি জানু সবসময় জানু বলতো নাম ধরে ডাকি, তা আমাকে ও কখনো নির্লজ্জের মতো বাবু বলতো সব জায়গায়, ওর এগুলো লজ্জা ছিল না।
আবেগে খুব কাছাকাছি আসলে হয়তো সীমাবদ্ধতা যখন আমাদের বাষ্পরুদ্ধ হয়ে আসে কণ্ঠক, অনেক কিছু হয়তো বলতে চাইলে আমরা বলতে পারি না। হয়তো বন্ধুরা এখন আপনারা সেই অনুভূতিগুলো অনুভব করতে পারছে, তা আপনাদের সুবিধার্থে আপনাদের জানার জন্য আমি এখন আমার আজকের আমন্ত্রিত অতিথি বন্ধুকে সাথে নিয়ে চলে যাচ্ছি সেই দিনে, সেই মুহূর্তে, সেই ক্ষণে যখন তারা কাছাকাছি থেকে শেষবারের মতো গানটিকে দেখেছিল এবং শুনেছিল।
আমি
এই গানটা আমি চাইব যে গানটা চলতে থাকুক, কিন্তু একটু লো ভলিউমে চলুক চলুক, যেহেতু গানটার সাথে আমাদের জীবনের অনেকগুলো অংশ জড়িয়ে আছে। গানটা অনেকখানি সত্য হয়ে গেছে আজকের আমার অতিথি বন্ধুর জীবনে এসে। এগুলো লো ভলিউমে চলতে থাকুক, পাশাপাশি আমি শুনতে থাকি তার জীবনের কথা।
গুরু, তারপর আমি যে কোনো একটা কারণে আমি চলে আসি নোয়াখালী থেকে পরের দিন, পরে একদিন কি দুই দিন, একদিন পরেই ওকে নোয়াখালী থেকে ইমার্জেন্সি পারপাস নিয়ে আসা হয়। ওর মানে সিচুয়েশন আরো ডিটেরিওরেট করছে, ওকে এগেইন স্কোয়ারে নিয়ে গেলাম। ডাক্তার দেখলো, দেখে বলতেছে যে হ্যাঁ একটু অবস্থা খারাপ, তারপর মানে এইভাবে এই টেস্ট গুলো করে আবার ট্রিটমেন্ট দিল, ওটা আপনি বাসায় গিয়ে কন্টিনিউ করেন। বাসায় গিয়ে কন্টিনিউ করতে আসি, এর মধ্যে সিচুয়েশন একটু খারাপ হলে আমি ডক্টরের সঙ্গে কথা বলে উনি আমাকে লোকাল ওখানে একটা উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ওনাকে ওকে নেওয়ার জন্য আর কি বলে, এবং ওখানকার যে কার্ডিওলজিস্ট তাকে বলে দেয়, ওখানে তাকে আবার নেওয়া হয়। কিন্তু সে ওখানে না, ওখানে আইসিইউতে ও যেতে চায় না, ভেন্টিলেশনের পেশেন্ট দেখলে ও ইয়ে করে, ও ভয় পায়। আমি কেন, ভেন্টিলেশনের পেশেন্ট শতকরা 5% ব্যাক ওই পার্মানেন্ট ড্যামেজ, এই জন্য ভেন্টিলেশনের পেশেন্ট, ওর পাশে একজন পেশেন্ট মারা যাবে, ও মৃত্যুকে অনেক ভয় পেত। আবার এ কথাও বলতো সবসময় যে আমার মৃত্যু যেন তোমার আগে হয়, এটাও সবসময় বলতো। যাই হোক, এখানে ওর পরিস্থিতি খারাপের দিকে চলে গেল, পরে এখান থেকে আবার তাকে সেকেন্ড টাইম স্কোয়ার হসপিটালে নেওয়া হয়। স্কোয়ার হসপিটালে এখানে 7-8 দিন থাকার পর অনেক বিল আমরা মানে কর্তৃপক্ষের সঙ্গে অনেক ভাবে ইয়ে করছি যে কোন ডিসকাউন্ট নেওয়া যায় কিনা, যেহেতু সে একজন ডক্টর, ডক্টরের ক্ষেত্রে অনেক সময় ডক্টররা হসপিটাল একটা ডিসকাউন্ট দেয়, এখানে আমরা ট্রাই করছি, ওনারা ওইভাবে কোন ডিসকাউন্ট দেওয়ার সিস্টেম হয়তো বা নাই, কিন্তু ওনারা যথেষ্ট আন্তরিক ছিল। দেন এখানে থাকার পর তখন ওর ফ্যামিলি মেম্বাররা বলতেছে যে ইয়ে করো, ওকে এখান থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ট্রান্সফার করো। আমি একদম পক্ষপাতী ছিলাম না, তো ওদের ওর একজন কাজিন ছিল, সেও ডক্টর, তারও মত যে অন্য মানে যেহেতু এখানে অনেক ব্যয়বহুল, আমার আমি তো ফ্যামিলি থেকে সাপোর্ট নিচ্ছি না, আমি চাইও নাই বা পাইও নাই। তখন ওকে আমি নিব না, আমি আমার কাছে টাকা নাই, আমার আমার কাছে ওইরকম কোন টাকা নেই যে আমি এখানে কন্টিনিউ করব, কিন্তু আমার কাছে ওকে এখান থেকে শিফট করলে আমি যেটা বুঝি, একজন ডক্টর যেভাবে একটা পেশেন্টকে প্রথম থেকে হ্যান্ডেল করতেছে, উনি খুব মানে খুব হিসাব করে, এটা পজ করো, এটা কন্টিনিউ করো, আচ্ছা এটা 12 ঘন্টার জন্য বন্ধ রাখো, এটা 24 ঘন্টার জন্য বন্ধ রাখো, এইভাবে অনেক হিসাব নিকাশ করে উনি মেডিসিন ডোজগুলো দিচ্ছিলেন। এবং এমন একটা পর্যায়ে চলে গেছিল যে কোন কোন ডোজটা দেওয়া যাবে, কোন মেডিসিন অ্যাপ্লাই করা যাবে, এটার জন্য আবার ব্লাড টেস্ট করতে হতো, ICDDRB থেকে ব্লাড টেস্ট করে নিয়ে যেতাম যে এরপর কোন মেডিসিনটা দেওয়া যাবে। এভাবে কন্টিনিউ করার পর তারপর এখান থেকে নিয়ে যেতে হবে, আমি ওর ওর ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সঙ্গে, আমার মোটামুটি আমি একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড, একটু মানে সত্য কথা বা আমার কথা, আমার যেটা বলতে মুখে আসবে, যেটা বলা উচিত ন্যায্য কথা আমি সেটা বলি, তাতে কি মন খারাপ করলো না করলো আমার এটা দেখার বিষয় না। আমি তাদেরকে এটা বললাম, তারা বলে যে তুমি ও তো ডক্টর, ওর থেকে তুমি বেশি বুঝো। আমি ওর থেকে আমার বেশি বোঝার দরকার নাই, কিন্তু আমার মিসেস, আমি আমার সাধারণ সেন্সে আমি যেটা বুঝি যে একজন লোক একটা পেশেন্টকে শুরু থেকে যেভাবে হ্যান্ডেল করতেছে, উনি যতটুকু বুঝবে অন্য কেউ বুঝবে না। যাই হোক, আমি নিজেও পারলাম, আমি তো ফিনান্সিয়ালি দুর্বল, আমি সবার কথাই আমি মোটামুটি অ্যাগ্রি করে আমি এখান থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিই। এখানে ও ছয় দিন টিকেছিল। ছয় দিন আমাদের এই সময় ওই সব সময় আমি ভিতরে ঢুকতে পারতাম না, স্কোয়ারে একটা ফ্যাসিলিটি ছিল, আমাকে সব আমাকে ঢুকতে দেওয়া হতো, বেশি পারমিশন ছিল আমার জন্য। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সে ওই ভিতরে ওখানে ওইভাবে থাকত, এই এসির মধ্যে গা ঘামত, ওকে একটা ফ্যান কিনে দিলাম, ওই এসির মধ্যে ফ্যান দিয়ে তারপর ও গা ঘামা থামত না। যাই হোক, এখানে আমার কিন্তু এই প্রায় টোটাল দেড় মাসের মতো আমার থাকা, এই সময়টার মধ্যে যে কোনো নার্সিং থেকে শুরু করে যতটুকু সম্ভব সে কিন্তু আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করত, তার অন্য কোনো ফ্যামিলি মেম্বার না।
আমার সাথে একদম ও অর্থ অভ্যস্ত হয়ে গেছিল যে পুরো সময়টা কিভাবে আপনার সাথে স্পেন্ড করা যায়। তারপর
মানে সব ধরনের নার্সিং, মানে জাস্ট সে আমি আমি যদি থাকি তাহলে ওর আর কাউকে দরকার নেই, মানে আছে না, মেয়েরা মা থাকলে সুবিধা হয় অসুস্থ অবস্থায় এই সেই, ও কিন্তু ফুল টাইম কিন্তু আমি ছিলাম তার সঙ্গে, পুরো সময়টা আমি ছিলাম এবং সে কিন্তু পুরো সময়টাই সিসিউতেই থাকতো, ও কেবিনে থাকতো না। সুতরাং স্বাভাবিকভাবে আমার সিসিউতে ও সিসিউতে থাকতো, আমি থাকতাম গাড়ির মধ্যে। আমার প্রায় দেড় মাসের মতো আমি এই দেড় মাস পুরো সময়টাই কিন্তু আমি ম্যাক্সিমাম সময় তার সঙ্গে ছিলাম, ম্যাক্সিমাম নার্সিং আমি করছি এবং এই পুরো সময়টাই আমার কিন্তু গাড়ির মধ্যে আমার কাপড় চোপড় ল্যাপটপ এই সেই, ইভেন ওই যে কর্ডলেস ফোনগুলো আছে যে ন্যাশনাল ফোন টোন ওগুলো ছিল তখন, ও সবকিছু আমার গাড়ির মধ্যে রেখে আমি ওখানে গিয়ে চলত। তো শেষে একদিন ও ওকে কিছু জিনিস কিনে দিতে হবে, ওই জিনিসগুলো আমি কিনে দিয়ে ওকে আমি বললাম যে আমি একটু উত্তরা যাচ্ছি, তার কারণ দুই তিন দিন পর আমি বাসায় আসতাম, এসে গোসল টোসল করে আবার যেতাম। ওখানে তো গোসল করার কোনো ব্যবস্থা নাই, বা থাকলেও আমার অত ইন্টারেস্ট ছিল না, আমি বাসায় এসে দুই তিন দিন পর পর গোসল করতাম। তো শেষের দিন আমি উত্তরায় আসলাম, সাড়ে তিনটার দিকে উত্তরায় আসছি, এসে না ওই আমার তো রাত্রে ঘুম হয় না, গাড়ির মধ্যে ঘুমানো একটু কঠিন, শরীরের মধ্যে দুই ভাঁজ তিন ভাঁজ দিয়ে ঘুম হয় না। আমি বাসায় এসে গোসল করতে আমার শরীরটা ছেড়ে দিল, আমি বিছানায় শুয়ে পড়ছি। এর মধ্যে আননেসেসারি কতগুলো ফোন আসা শুরু করলো, মানে যেগুলো ফোন ধরার মতো মন মানসিকতা নাই, আমি তাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমি কোন সিচুয়েশনে আছি। তো সুতরাং আমার ওই ফোনগুলো আমাকে বিরক্ত করতেছিল, আমি না ওই সময় মোবাইলটা বন্ধ করে দিই, মোবাইল বন্ধ করে দিছি আমার। তারপর জাস্ট 20 মিনিট কে আধা ঘন্টা পর আমার দরজা নক করতেছে পাশের বাড়ির একজন, দরজা নক করতেছে, কি হয়েছে কয়, আপনার এখনই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যেতে হবে, মানে হসপিটালে যেতে হবে। কেন? আমি মানে এত কোশ্চেনও করি নাই, আমি জাস্ট পাগলের মতো এখান থেকে আমি কিভাবে যে আমি গেছি, আমি চিন্তা করতে পারো ঝড়ের মতো গেছি আমি হিসাবে। গিয়ে দেখি ওকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। ওর আমার জন্য ওরা আধা ঘন্টা এক ঘন্টার মতো তাকে ভেন্টিলেশনে নেয়নি, কিন্তু শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হচ্ছিল ওকে। ইশরাক আনন্দ নাকি এরকম একজন ডাক্তার, মানে ওকে জিজ্ঞেস করছে যে আপনার কোনো কিছু বলার থাকলে বলেন। না, আমার আর কিছু বলার নেই, যতক্ষণ ওর সেন্স ছিল ততক্ষণ এরকম মাথা ঘুরাইছে, শুধু মাথা ঘুরাইছে। ওর সামনে কিন্তু সবাই ছিল, বাবা মা সবাই ছিল, বড় মামা জিজ্ঞেস করছে যে মানে কাছে আসছে, তো বড় মামাকে বলছে মামা আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না, যতক্ষণ ছিল শুধু মাথা ঘুরাইছে, আমাকে তো যাওয়ার জন্য খবর দিছে, আমি যেতে পারিনি অন টাইম, ভেন্টিলেশন অবস্থায় ছিল। পরদিন সকাল 7টার দিকে ডাক্তার এসে, একজন আমার সম্বন্ধে এসে আমাকে বলল যে উপরে যাওয়ার অবস্থা খারাপ। আমি উপরে গেলাম, আমি দেখতেছি ওর ওই যে মানে বুকের উপর যে শকগুলো দেয় ওগুলো দিচ্ছে আঁকাবাঁকা আঁকাবাঁকা, মানে ওই যে কার্ডিয়াক মনিটরে ওটা হচ্ছে, আবার ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, থেমে গেল আস্তে আস্তে, থেমে গেল সব। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, থেমে গেল, একবারে থেমে গেল। তারপর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওইতে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আকাশ ভাঙে বৃষ্টি হচ্ছিল। ওর ওর কিছু ফ্যান ছিল আর কি, ওর রুমমেট ছোট বোন এই টাইপের কলেজের, ওদের আমার না খুব ওর কথা শুনতে ইচ্ছে করতেছিল, আমি বুঝলাম আমার না খুব কথা শুনতে ইচ্ছে করতেছিল, কিন্তু ও তার কথা বলবে না, একবারে বন্ধ হয়ে গেছে। ওটা একবারে বন্ধ হয়ে যাওয়া, আর কখনো কথা বলবে না। ওকে কোথায় পাঠিয়ে দিব, বগুড়া না নোয়াখালী? আমার মনে হচ্ছিল যে আমি জীবিত থাকার জন্য ট্রিটমেন্টের জন্য আমি সহযোগিতা পাইনি, আমি মাটি দেওয়ার জন্য আমি সহযোগিতা দিব না। আমি নোয়াখালী ডিটারমাইন করলাম, খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা জায়গায়, মোটামুটি অনেক কত 1,00,000 টাকার মতো দিয়ে ওর কবরের জায়গাটা নেওয়া হয়েছে।
স্টুডিওতে থেকে যখন বাইরের দিকে তাকাচ্ছি, বিভিন্ন জায়গায় টুকটুক করে আলো জ্বলছে, বিভিন্ন ঘরে বিভিন্ন বাসাতে হয়তো সবাই কোনো না কোনো অপূর্ণতা কোনো একটা খাকা নিয়ে হয়তো আজকের রাতটা ভোর করছে। আমি যখন এই মুহূর্তে কথা বলছি তখন আমারও বুকের কোনো একটা কোণে হয়তো খাকা করছে কাউকে নিয়ে। স্রষ্টা তুমি তো আমাদেরকে ক্ষমতা যদি না দিয়ে থাকো, আমাদেরকে মৃত্যু শোক ভোলানোর ক্ষমতা তার একটু বেশি বাড়িয়ে কেন দেয়নি? কেউ যখন তার নিজের খুব কাছের মানুষের হারিয়ে যাওয়ার কথা বলে তখন মনে পড়ে এইসব জিনিসগুলো, কত অসহায় তোমার সৃষ্টির কাছে আমরা। তোমার এই সিদ্ধান্তের জন্য কোন রকমের খেদ নাই, কোন রকমের কষ্ট নাই, কোন রকমের দ্বিধা নাই, তারপরে তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি, কিন্তু খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়।
ওর সঙ্গে আমার পরিচয় হওয়ার কোন সম্ভাবনাই ছিল না,
ওর সঙ্গে পরিচয় হওয়ার কোন সম্ভাবনা ছিল না। ও কোথাকার নোয়াখালীর একটা মেয়ে, মেডিকেলের ওর এডুকেশন সেক্টর আলাদা, আমি বিবিএ স্টুডেন্ট, আমাদের তো পরিচয় হওয়ার কোন সম্ভাবনা ছিল না। ইনফ্যাক্ট ওই দিন আমার ওই মোটরসাইকেলটা বাইরে দাঁড় করানো না থাকলে আমার ওই ফ্রেন্ড আমাকে ট্র্যাক করতে পারত না যে আমি আছি এখানে। ও মোটরসাইকেল দেখে আমাকে বুঝছে আমি এখানে, এবং সেই সূত্রে আর কি ওর সঙ্গে পরিচয়টা ওইভাবেই হয়। আমার কাছে মনে হয় এভরিথিং ইজ প্রি ডিফাইন্ড, আল্লাহ সবকিছুই আগে থেকে ডিফাইন করে রাখছে। আমি তার প্রতি দুর্বল হতে চাইনি, নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি।
স্রষ্টার কথা যখন বলছে চলে আসছে আমাদের, তখন একটি বিষয় না বললে না, স্রষ্টা আসলে এই জিনিসগুলো দেন মানুষকে পরীক্ষা করে নেওয়ার জন্য, মানুষকে দেখে নেওয়ার জন্য যে তার বান্দা হিসেবে তার বিশ্বাস, তার আস্থা কতটুকু আছে তা দেখা দেখার জন্য। তো যে কথা বলছিলাম আর কি, যে যেখানে যেখান থেকে আজকের শুনছেন আমাদের এই অনুষ্ঠানটি, এ ধরনের ঘটনা যে আমাদের সাথে আজ বক্তব্য প্রথমবার ঘটলো তা কিন্তু না। আসলে এইভাবে যখন কোন রকমের কাউকে হারিয়ে ফেলার ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। এবং বিশ্বের যে প্রান্ত থেকে, যে কর্নার থেকে যেই শুনছেন এই মুহূর্তে, তারা হয়তো ঠিক একইভাবে অনুভব করতেছেন তাদের নিজেদের হারিয়ে যাওয়া কোন মানুষটির কথা।
আমি
জানি না,
আমি একটা কথা বলি, আমি যেদিন অ্যাক্সিডেন্টটা করি সেদিন কিন্তু আমি আমার বাসায় আমার বাবাকে কিন্তু আমি একটা অঙ্গীকারনামা লিখে দিয়ে আসছি যে কখনো আমি বিয়ে করব না, ওকে আমি কখনো বিয়ে করব না, অঙ্গীকারনামা লিখে দিয়ে আসছি। লিখে দিয়ে আসার পথে কিন্তু আমি অ্যাক্সিডেন্টটা করি, এবং এই অ্যাক্সিডেন্ট না করলে ওর প্রতি আমি এক দুর্বল হতাম।
আমি জানি না এটা কোনো রীতির মধ্যে পড়ে কিনা বা কোনো সিস্টেমের মধ্যে পড়ে কিনা, তারপরেও যেহেতু স্রষ্টার কথা আসছে সে কারণেই বলি। আপনি তো আপনার পুরো নাম কি যেন বললেন আপনি? আমানুল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ, এবং শায়লা আক্তার, ওর নিকনেম হচ্ছে রিঙ্কু। আমি রিঙ্কুকে মাথায় রেখে ডাক্তার শায়লা আক্তার রিঙ্কু,
ওর ডাক্তার না বললে একটু মাইন্ড করতে
পারছি, তাকে মাথায় রেখে। এবং যেহেতু স্রষ্টার কথা ঘুরে ফিরে আসলো, যেহেতু উনি ইসলাম ধর্ম বিলংস করেন, তা আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে, এবং প্রার্থনাটা আমার সাথে আমি অনুরোধ করব অনুষ্ঠানের রীতি অনুষ্ঠানের প্যাটার্নের সাথে যাক চেয়ে না যাক, স্রষ্টার কাছে চাইতে তো কোনো দোষ নাই। যদি পবিত্র মন থাকে সেটার জন্য জরুরি না যে কোনো সেরকম আবহ বা সেরকম ক্ষেত্র তৈরি করে স্রষ্টার কাছে চাইতে হবে। আমি প্রার্থনা করছি এখান থেকে, এবং বন্ধুরা যে যেখান থেকে আছেন, আপনারা যে মানুষদেরকে হারিয়েছেন, যাদের জন্য আপনাদের বুকের ভেতরে এই খাকা ভাবটা কখনোই হয়তো যাবে না, তাদের জন্য আপনারা আমাদের সাথে একসাথে প্রার্থনা করুন। রাব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা, তুমি হচ্ছে সমস্ত শক্তির আধার। আমরা বিশ্বাস করি, অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, তুমি আছো বিধায়। তুমি চেষ্টা করেছ আমাদের যে সৃষ্টি মানুষ হিসাবে, যাকে তুমি বলেছ অশ্রফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, পৃথিবীর সমস্ত উপলক্ষ, পৃথিবীর সমস্ত কিছুই তুমি তৈরি করেছ সৃষ্টির সেরা জীবটাকে সামনে রেখে। রাব্বুল আলামিন, আমাদের পরিবেশ আবহ প্রেক্ষাপট কোনো কিছু সম্বন্ধে অত বেশি আমরা জানি না, শুধু এতটুকু জানি যে তুমি এমন একটি সত্তার নাম যার কাছে যে কোনো পরিবেশ থেকে, যে কোনো আবহ থেকে যার কাছে প্রার্থনা করা যায়। আজকে যে মানুষটা আমাদের সাথে বসে আছে, আমানুল্লাহ, তার খুব কাছের একজন মানুষ হারিয়ে গেছে, তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে তোমার কাছে, ডাক্তার শায়লা আক্তার, তার জন্য আমরা প্রার্থনা করছি মাহবুব, তার জন্য প্রার্থনা করছি তুমি তাকে বেহেশত নসিব করো।
আমিন।
সে যেন আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে এসেছিল, এবং জান্নাতুল ফেরদৌসের সাথে তার জান্নাতুল ফেরদৌসের প্রতিচ্ছবি হয়ে থাকে যেন তার কবর। হে রাব্বুল আলামিন, আমরা প্রার্থনা করি জ্ঞাত এবং অজ্ঞাত সারে রিঙ্কু যদি কোনো ভুল করে থাকে এই পৃথিবীতে, খুব অল্প সময়ের জন্য অল্প সময়ের অতিথি হিসাবে পৃথিবীতে এসেছিল, সেই ভুলগুলোকে মার্জনা করে দিয়ে হলেও তুমি তাকে কবুল করে নাও, তুমি তাকে বেহেশত নসিব করো, এবং সেই সাথে আমরা সবাই অনেকে অনেক কিছু হারিয়ে অনেকের জন্য পৃথিবী একদম থেমে গেছে, একেবারে পৃথিবী থেমে গেছে। অনেকে অনেক 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 ব্যক্তিত্ব আমাদের কাছে এরকমই ছিল, কেউ হয়তো আমাদের মা, কেউ বাবা, কেউ ভাই বোন, আত্মীয় স্বজন অথবা বন্ধুর আদলে তারা আমাদের কাছ থেকে সরে গিয়ে অনেক দূরে চলে গেছে। বাবু বাবু তোমার কাছে করজোড়ে মিনতি করি, বুক ফাটা আত্মনাদ করি, অনেক অনেক করে বিনতি করি বাবু, বাবু তুমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। নগদ আমরা যদি জীবনে কোন পুণ্যের কাজ করে থাকি, সে পুণ্যের ওসিলায় হল তাদেরকে তুমি ক্ষমা করে দাও নগদ, ভালো করো তাদেরকে। এই প্রার্থনাটা আমাদের স্রষ্টার কাছে, সমস্ত শক্তি আধার যিনি তার কাছে। আমি আসলে প্রার্থনাটা এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি আমি জানালাম আল্লাহ রাব্বুল আলামিনকে মেনশন করে, যে কারণে যেহেতু আমার বন্ধু আমানুল্লাহ এবং ডক্টর শায়াল আক্তার তারা ইসলাম ধর্ম বিলংস করে, তাই যদি হয়তো প্রার্থনা যদি কোন প্রেক্ষাপট কখনো চলে আসে যারা অন্য ধর্মাবলম্বী অন্য ধর্ম বিলংস করে, তাহলে আমরা সেদিনও হয়তো চেষ্টা করব সেই ধর্মের আদলে তাদের তার পক্ষ থেকে সে প্রার্থনাটা পৌঁছে দিতে। অর্থাৎ উদ্দেশ্য একটাই, স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, স্রষ্টার কাছে অনুরোধ করা, আবদার করা, যাতে করে তিনি আমাদের কাছে মানুষজনের সমস্ত পাপ দূর করে দিয়ে তাদেরকে সুখের দিশারি করেন, তাদের জন্য বেহেস নসিব করেন। চলে যাচ্ছে বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়ার আগে আসলে পরিবেশটা কেমন কেমন যেন হয়ে গেল, তার চলে যাওয়া, তার দাফন হওয়া এবং ফাইনালি তার পছন্দের সেই গানটির কথা শোনা। আমরা তার পছন্দের গানটি শুনব কিছুক্ষণ ধরে, দিয়ে শুনে আবার ফিরে আসবো, ফিরে এসে চলে যাবো তার জীবনের পরবর্তী অংশটুকু।
হৃদয় ছিঁড়িয়া যদি দেখাবার হতো, দেখাতাম আমি তোমায় ভালোবাসি কত।
দূর আকাশে চাঁদ উঠে যেমন হাসি হাসে, আমার জীবন ধন্য করব তোমায় ভালোবেসে।
এরকম ভালোবাসার উক্তি আপনার মোবাইলে পেতে গ্রামীণ ফোন ও রবি সংযোগ থেকে সাবস্ক্রাইব করুন। টাইপ করুন LOVE লাভ আর পাঠিয়ে দিন 2323 নম্বরে। প্রতিদিন পাবেন একটি ভালোবাসার উক্তি। প্রিমিয়াম চার্জ প্রযোজ্য।
আমি গিয়ে
সবাই তাদের সমবেদনা জানাচ্ছে এবং আমার সব বন্ধুরা
জানি এই ফাঁকে কিছু প্রাপ্তি স্বীকার এবং বন্ধুদের কিছু বার্তা নিয়ে না তুতুল
আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা আছে এবং সবাই সমবেদনা জানিয়েছে আমাদের আজকের অতিথিকে তানহা আছে ওয়ারি থেকে বলেছে আল্লাহর কাছে রিঙ্কু আপুর জন্য দোয়া করি এবং আর তার বেবির জন্য দোয়া করি যেন তার মায়ের আদর থেকে আলাদা হয়েছে আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন শহীদ আছে খিলখেত থেকে বলেছে গুরু ভালোবাসার প্রথম সুখ আর শেষ এত কষ্ট দিয়ে ডক্টর শায়লা রিঙ্কুর জন্য অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক শান্তি নসিব করে এছাড়া আরো অনেক অনেক বন্ধু আছে পিয়াল আছে নাহার আছে বাদল আছে আসলে কাকে রেখে কার কথা বলবো সবাই তাদের সমবেদনা জানাচ্ছে এবং আমার সব বন্ধুরা অশ্রুসজন নয়নে অশ্রুসিক্ত মন নিয়ে আমার কাছে এসএমএস করছে ইয়ানা আছে ফাঙ্গের থেকে বলেছে গুরু এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ তাকেই কেন গড এই দুনিয়া থেকে নিয়ে যায় আর তো সইতে পারছি না আমি কান্না করছি এছাড়া আছে আমাদের সাথে মনোজ আছে জেরিন আছে নিপা আছে সোহেল আছে আমাদের সাথে আরো অনেক বন্ধু আছে কুমিল্লা থেকে আরিফও এসএমএস করেছে তাছাড়া আমাদের সাথে এ মুহূর্তে জয়েন আছে আমাদের জনি লিমা থেকে মিরপুর থেকে বলেছে বাবু ভাইয়া আপুর জন্য আল্লাহর কাছে দোয়া করি তাকে বেহেস্ত নসিব করুক মান্নান আছে উত্তরা থেকে বলেছি গুরু মানুষ এত কষ্ট কিভাবে মেনে নেবে আমি তো পারব না রাসেল আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছে মিতুল আছে শ্যামলী থেকে সেজুতি ধানমন্ডি থেকে বলেছে ভাইয়া ভেঙে পড়ো না আপু নিশ্চয়ই ওই দূর আকাশের তারা হয়ে তোমাকে দেখছে ওখান থেকে তোমাকে অনেক ভালোবাসছে দোয়া করি আপু জান্নাত নসিব করুক আমাদের এখানে একজন অতিথি এসেছিল অ্যাসিড দগ্ধ বর্ষা এসএমএস করেছে সে এবং সেও সমবেদনা জানিয়েছে বলেছে আজকের অতিথি যেন কষ্ট না পায় কোনোভাবেই সে প্রার্থনা করেছে এবং তার সন্তানের জন্য সে বলেছে আমাদের সাথে আছে এসবি আকাশ বলেছে ক্রিকেট থেকে বলেছে লাভগুরু সত্যি তুমি মানুষ না মানুষ হবে ফেরেশতা রিয়েলি গুরু রিয়েলি আমরা অনেক ইচ্ছা তোমাকে এক পরক দেখার গুরুকে দেখার জন্য ইচ্ছে এছাড়া আরো দেখো তো মেঘলা
সাইফুল ইসলাম লিখেছে এইউবি থেকে যে ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার বাকি জীবনটা অনেক ভালো থাকুক এই প্রত্যাশা আরো আছেন সুজানা লিখেছেন ধানমন্ডি থেকে ইটস রিয়েলি টাফ ভাইয়া আপনি কিভাবে সহ্য করেন আল্লাহ আপনার জানুকে জান্নাত নসিব করুন দোয়া করি ইঞ্জিনিয়ার শামীম লিখেছেন মিরপুর ১১ থেকে আমন ভাইয়া তোমার কষ্টে বুক ফেটে কান্না আসছে আমার ভালোবাসার অনেক প্রোগ্রাম আমি শুনেছি তবে আজ কান্না ধরে রাখতে পারছি না
বন্ধুরা এভাবেই মনের কথাগুলো মনের অনুভূতিগুলো আপনাদের এই মুহূর্তের আবেগটাকে নিজের মধ্যে ধরে না রেখে এসএমএস এর মাধ্যমে নিজের কথার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার যে সেলফোনটা আপনি এই মুহূর্তে হাতে নিয়ে নাড়াচাড়া করছেন কি করছেন ভাবছেন কি করবেন ভাবছেন সেটার এসএমএস অপশনে চলে যান বন্ধু টাইপ করুন আর এ স্পেস দিন নাম লিখুন লোকেশনটা লিখুন তারপর মনের যত কথা যে কোনো উপলক্ষে এবং যত ইমোশন আছে সবকিছু পাঠিয়ে দিন আমাদের কাছে 2323 এই নম্বরে আর আগামী পর্বে আপনি যদি হতে চান একজন অতিথি বলতে চান আপনার মনের কথা ভালোবাসার কথা ভালো লাগার কথা প্রিয় মানুষের কথা তাহলে আপনাকে আবারও যে কাজটি করতে হবে এসএমএস অপশনে যেতে হবে টাইপ করতে হবে আর এ দেন স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে লাভ গুরু তারপরে আবার স্পেস দিয়ে আপনার নাম লিখবেন এবং আপনার বয়সটা লিখে পাঠিয়ে দিন 2323 নম্বরে বন্ধু লাভগুরু চলছে আমার ভালোবাসা চলছে লাভগুরু কথা বলছেন টুটুল আছে মেঘলা আছে অতিথিও আছে আমরা হয়তো এই শোটার মাধ্যমে আপনাদেরকে খুব বিনোদিত করতে পারি না আনন্দ দিতে পারি না হয়তো কান্না দিয়েই আমাদেরকে শেষ করতে হয় জীবনতে এমনই হাসি কান্না সুখ দুঃখ সবকিছু নিয়েই আমাদেরকে এগোতে হবে এ মুহূর্তে আমাদের সাথে মনে হয় আছে ইউকে থেকে একজন বন্ধু শান কি বলেছেন
I postponed everything for today cause I could even hold my tears for a single moment praying for her departed soul please express my feeling on air please express kore dilam shan bhaiya apnar feelings gulo ashole amadero khubi koshto lagche eto kharap lagche je bolar moto nar eto bondhu amake sms korechen amon bhai ke uddeshyo kore onek kichu likhechen onek shantona diyechen kintu tar poreo আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মানুষকে ভালোবাসলে কেন আসলে এভাবে হারাতে হয় কেন হারাতে হয় এর মধ্যে আরো
উনি কোথায় ছিলেন ইংল্যান্ড থেকে না
রাইট আচ্ছা ইউকে থেকে ওকে, তো আরো অনেক এপিসোড আছে, কিছু প্রাপ্তি স্বীকার করি, যেমন সুমন অ্যান্ড শাওন লিখেছে বনানী থেকে, খোরশেদ আছে জিনজিরা থেকে, ইমতিয়াজ আছেন লিখেছেন যে বাবু ভাইয়া, আসলে ওনাকে তো শায়লা আপু বাবু বলে ডাকতো আদর করে, আসলে ওনার নাম হচ্ছে আমান, তো বাবু ভাইয়াকে আমার সান্ত্বনা ও শ্রদ্ধা জানাই। ওকে, ঋষিতা লিখেছেন যে গুরু প্লিজ বলেন ভালোবাসা এত কষ্ট থাকে কেন, কেন ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে যায়, আসলে কেন জুটুল? এই কোয়েশ্চেন আমারও, যে কোনো ওয়েতে একজন তো উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেস্তবাসী করুক, আরো আছে যে মানে এমনি ছেড়ে চলে যাচ্ছে, বেঁচে আছে, একজন এসএমএস করেছেন যে আমার জানটাও আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সি ইজ অ্যালাইভ, এটা লিখেছে,
তার মধ্যে সেই সত্তাটা বিরাজ করছে,
সেইটাই মানে
আসলে প্রিয় মানুষগুলো কখনোই দূরে সরে যায় না, এটা হলো সবচেয়ে বড় কথা। বিধাতা হয়তো চান না বলেই বা ভালোবাসেন বলেই, জানি না, বিধাতার অমোক নিয়ম, তিনি খেলেছেন, তিনি খেলছেন, তার যা খুশি তাই করছেন, প্রিয় মানুষগুলোকে, প্রিয় জিনিসগুলোকে হয়তো দূরে সরিয়ে আমাদেরকে কাঁদাচ্ছেন, বন্ধুরা কাঁদছে। রোজারিও আছে, গুরু ভালোবাসার সার্থকতা কিসে, পাওয়ায় নাকি হারানোতে,
দুটোতেই মনে হয় না,
এই যে বিরাজ করছে,
সেটাই আসলে কনফিউজ কিসে, একবার পেলেও মনে হয় কষ্ট, আবার না পাওয়াতেও কষ্ট,
আবার পেয়ে হারানোর মধ্যে যে কি যন্ত্রণা,
ওফ আল্লাহ,
সেটা নিশ্চয়ই আমাদের আজকের অতিথি বাবু ভাই
সেটাই
অনেকটা অনেক বুঝতে পারছেন, এবং সেটা আমাদের মধ্যেও কি পরিমাণ ছুঁয়ে যাচ্ছে আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা, আমাদের বন্ধুরা হয়তো এসএমএস করছে, তারা
কথা শুনে কিছু হয়তো বুঝতে পারছেন, আমাদের কথা শুনে বন্ধুরা অনেক বন্ধুরা আমাদের এসএমএস করেছেন,
জয় আছে দেখো,
হ্যাঁ বাড়িধারা থেকে, যে ভাইয়ার কান্না শুনে আমার দুঃখে মানে দু চোখের জল আর ধরে রাখতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে কান্নায়, আসলে সবাই প্রায় একই টাইপের এসএমএস করেছে যে সবার খুব কষ্ট হচ্ছে, সবার সবাই খুব কাঁদছে, সবাই আমান ভাইকে সান্ত্বনা দিচ্ছে, শায়লাপুর জন্য শায়লাপুর যাতে মানে বেহেস্তবাসী হন সেজন্য দোয়া করছেন।
সারা পৃথিবীর অনেক প্রান্ত থেকে কিন্তু বন্ধুরা আমাদেরকে শুনছে এবং তাদের মনের কথাগুলো পাঠাচ্ছে, তো বন্ধু দেশের বাইরে থেকে যারা শুনছেন শুধুমাত্র তাদের জন্যই বলছি, এ মুহূর্তে আপনার আবেগটা কি? আমি জানি দেশের বাইরে যারা থাকেন তারা সবচেয়ে বেশি তো ফিল করেন এই দেশমাতৃকাকে, তারপরে দেশের কোনো মানুষ, দেশের কোনো বন্ধু যদি কষ্টে থাকেন সেটা তাকে আরো বেশি ছুঁয়ে যায়। আপনাদের আপনাদের আবেগটা আমার কাছে যেটা মনে হয় সেটা মনে হয় যে আরো আমাদের চেয়ে অনেক অনেকগুণ বেশি, ইমোশনটা অনেক বেশি কাজ করে। প্লিজ বন্ধু আপনি একদম মন খারাপ করবেন না, আপনার মনের যে কোনো কথা থাকলে আপনি ফেসবুকে আমাদের একটা আইডি খোলা আছে, লাভ গুরুস আমার ভালোবাসা নামে একটা আইডি আছে, সেখানে আপনি চলে যেতে পারেন এবং আপনার এই মুহূর্তের আবেগটা কি, ইমোশনটা কি বলতে চান আপনি বন্ধু, লিখুন, আমরা পড়ে ফেলব।
আর দূর দূরান্তে যারা আছেন, টুটুল তো বললোই, আরো একটা মাধ্যম আছে, আমাদের একটা ওয়েব অ্যাড্রেস আছে, ইচ্ছে করলে আমাদেরকে 24 আওয়ার শুনতে পাবেন, আর অ্যাড্রেসটি হচ্ছে www.radioamar.com, আর আমার লিখে দুটো এ লাগবে।
আর সৈনিক আছে, সৈনিক ওয়াদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছে, আরিফ আছে আমাদের কাছে, তো বন্ধু আমরা ছিলাম সেই বন্ধুটির কাছে, আমরা এখন চলে যাব
এবং আমরা এর মধ্যে যতটুকু আমানের কাছ থেকে জানতে পেরেছি তার জীবনের প্রসঙ্গ সম্বন্ধে, প্রথমে হচ্ছে আমান একজন স্ট্রাগলার, গ্রামার কথাটা হয়তো আমি তার সাথে দিতে চাচ্ছি, স্ট্রাগলার যে খুব চেষ্টা করেছে পারিবারিক ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পরবর্তীতে হয়তো পারিবারিক ব্যবসার একটা দিন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন চেষ্টা করেছে নিজে থেকে উদ্যোগী হয়ে বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারপরে পথ পরিক্রমায় অনেক দূর, পরবর্তীতে পরিস্থিতির কারণে রূপান্তরের কারণে স্পেশালি তাকে চিন্তা করতে হয়েছে যে না, রূপান্তরকে মানুষ করার জন্য হলেও আমার বিয়ে করাটা জরুরি, এবং পারিবারিক, সামাজিক এবং নিজের এই প্রয়োজনীয়তা অনুভব করে পরবর্তী সম্পর্কে জড়িয়ে পড়া। যদিও সেখানে বিভিন্ন রকমের কথা এসেছে অলরেডি আমাদের পক্ষ থেকে যে সে তার জায়গা থেকে চেষ্টা করে বউ হিসেবে তার দায়িত্ব পালন করে, কিন্তু আমার কাছে মনে হয় যে সে রূপান্তরের দায়িত্ব পুরোপুরি সেই অর্থে নিতে পারে না যে অর্থে নেওয়া উচিত ছিল, তাই রূপান্তরের জন্য তার অনেক বেশি কষ্ট হয়। আর কিছু কি বলার আছে বর্তমান যে আপনার দাম্পত্য জীবন চলছে সে সম্বন্ধে?
না, আমার আমি আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু দুইজন ডিফারেন্ট এরিয়া
বলতে বোঝাচ্ছেন যে দুইজন দুই মেরুর বা
দুই মানসিকতার দুই মানসিকতার মানুষ আমরা, আমাকে বোঝার জন্য
ওকে চেষ্টা করতে হবে, ওকেও আমার বোঝার জন্য চেষ্টা করতে হবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু এটা এরকম যে আমি একজন ব্যবসায়ী, আমার আমার
যেটা আপনি বলছিলেন আপনাকে দশটা পাঁচটা অফিস নাই, যে ক্যাজুয়াল কোনো টাইম নাই, আপনাকে যে কোনো সময় যে কোনো কাজে বের হতে হয়,
এবং আমার অনেক লিমিটেশন এবং ঝুঁকির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়,
এবং এগুলো নিয়ে কি অনেক রকমের হতাশার মধ্যে দিয়ে আপনাদের সাংসারিক জীবনগুলো পার হচ্ছে, এরকম কিছু
বলতে পারেন? এরকমই বলতে পারেন,
আপনার মনের মতো সবকিছু হচ্ছে না, এরকম আপনার কাছে মনে হচ্ছে?
আমার কাছে এরকম মনে হয় যে আমি করতে পারতেছি না, এটা করতে পারতেছি না, আমার কাছে খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে, হয়তো বা ওর কাছেও খারাপ লাগে, কিন্তু ও মনে করে ওর কাছে বেশি খারাপ লাগে,
এবং ওর যে এক্সপেকটেশনগুলো আপনাকে ঘিরে সেটাও যেন ঠিকভাবে ফুলফিল হচ্ছে না, ওনারও হতাশা আছে আপনাকে ঘিরে। আর সবকিছুর মূলে যে জিনিসটা সেটি হচ্ছে রূপান্তরের কথা একটু বেশি মনে পড়ছে আমার, যে রূপান্তরের পৃথিবীটা এখন কেমন, এই আপনাদের মানসিক বা দাম্পত্যের যে ঝামেলাগুলোর কথা বলছেন, সবকিছু দোলাচলে পড়ে, যে মানুষটি জ্ঞান হওয়ার আগে তার মাকে হারিয়েছে, এখনো বোঝার শক্তি তার হয়নি, তার বয়স কত এখন?
এখন তার পনেরো তারিখে তার বয়স
তিন বছর
পূরণ হবে আর কি,
তার এখনো সেটা বোঝার মতো শক্তি হয়নি। সে রূপান্তর আসলে ঠিক সেভাবে লালন পালন হচ্ছে কিনা, তার যে কেয়ারিংটা হওয়া উচিত সেটা পাচ্ছে কিনা, সেটা নিয়ে আপনার মধ্যে
কারণে তার অনেক কোল চেঞ্জ হচ্ছে, কখনো আমার মার কোলে, কখনো আমার মিসেস এর কোলে, পরিস্থিতির কারণে। তো দেখা যায় যে ও
এই ব্যাপারে নিয়ে কি আপনার কোন রকমের অনুযোগ, যে একটা হচ্ছে যে কোন সম্পর্ক বা
আমার আমার যেটা অনুযোগ, আমার কথা হলো যে রূপান্তর যেন ও কোনোভাবেই কোনোভাবেই মা বা অন্য কারো প্রতি অতটুকু ইয়ে না হয়ে যায়। আমার মাকে ও দিদু বলে, কখনো মা বলে, আম্মু বলে আমার মাকে।
অর্থাৎ সে কি তার স্নেহটা খুঁজে পাচ্ছে অনেকটা তার দাদির কাছে, এরকম কি বিষয়?
এরকমই মনে হয়, মানে
এটা তো আপনার কখনো তেমন ছিল না,
আপন ভাবে ওইভাবে পার্মানেন্টলি পাচ্ছে না।
তার মানে কি আপনি এরকম বলতে চাচ্ছেন যে রূপান্তরের প্রশ্নে যে পরিমাণ ওনারশিপ নেওয়া দরকার ছিল আপনার বর্তমান যিনি স্ত্রী, তার ঠিক সেই রকম ওনারশিপটা আপনি পাচ্ছেন না দেখতে?
হ্যাঁ হ্যাঁ, এই
সে যেটা করছে সেটা একান্ত দায়িত্ববোধ থেকে,
শুধু দায়িত্ববোধ থেকে করতেছে, যেহেতু এটা একটা শর্ত বা মানে এরকম কন্ডিশনে বিয়ে করছে। এরকম
বিয়েটার কন্ডিশন ছিল নাকি? এরকম
কন্ডিশন মানে
অলিখিত কন্ডিশন,
অলিখিত যে একটা সন্তান আছে,
আচ্ছা আচ্ছা,
ওকে তোমার মেনে নিতে হবে।
এবং আপনি কি এটা আগে থেকে ওইভাবে বলে পড়ে কয়া বলে করে নিয়েছিলেন নাকি, যে
কিছু বলে করে নেওয়া
যে একে মানুষ করলে আমি বিয়ে করবো এই টাইপের?
না না না, এরকম না যে তোমার আমি আমার আগের মিসেস ছিল, তার একটা সন্তান আছে, সেই সন্তানকে তোমার মেনে নিতে হবে, তাকে তোমার লালন পালন করতে হবে, তাকে মায়ের স্নেহ দিতে হবে। এই
এটার সাথে কি আরো দু একটা লাইন যোগ করা যায়, যেমন তাকে লালন পালন করতে হবে, মায়ের সম্পূর্ণ ভালো লাগা সে মমতাটা দিতে হবে, এবং আমি আসলে তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি রূপান্তরকে চিন্তা করেই এটা তোমাকে বুঝতে হবে এটা?
হ্যাঁ হ্যাঁ, আমি 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 তাকে এ কথা আমি তাকে সবসময় বলি যে তুমি রূপান্তরের মা
আগে
আগে রূপান্তরের মা হতে হবে, দেন আমার ওয়াইফ।
বর্তমান আগের পৃথিবী নিয়ে তো আমরা আপনার কাছে কিছু নিয়ে আসতে পারবো না, বর্তমান আপনার যে জীবন সেটা নিয়ে কি আর কোথাও কোন রকমের হতাশা বা কোন রকমের বৈসাদৃশ্য আছে আপনার দৃষ্টিকোণ থেকে? আর কোন রকমের হতাশা বা কোন রকমের বৈসাদৃশ্য আছে?
আমি আমি মাঝে মধ্যে মানে অনেক অনিশ্চয়তায় পড়ে যাই, যখন দেখি আমাদের চিন্তাধারার অনেক বেশি ব্যবধান, তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই।
এইটা একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে যে আমার যে ধরনের মাইন্ডসেট, আমার যে ধরনের চিন্তা লেভেল, লেভেল অফ থিংকিং যেটাকে বলি আমরা, তার সাথে সে খুব একটা যায় না।
না হ্যাঁ,
আমি একটা কথা বলি, পৃথিবীতে যেমন মানুষের পাঁচটা আঙ্গুল সমান না, পৃথিবীতে যেমন মানুষের পাঁচটা আঙ্গুল সমান না, জরুরি না একই রকমের স্মার্টনেস, একই রকমের ম্যাচিউর থিংকিং সবার কাছ থেকে আমরা পাবো, এটা কিন্তু জরুরি না। তবে তবে এটা আমরা আশা করতেই পারি যে অন্তত করার যে আকাঙ্ক্ষাটা, করার যে প্যাশনটা, সেটা অন্তত থাকবে, সেটা আমরা আশা করতে পারি। আপনার কাছে কি আপনি হয়তো সেই ধরনের চৌকস মানুষ পাবেন এটা জরুরি না, কারণ স্রষ্টা ওইভাবে মানুষকে ডিজাইন করেছেন পৃথিবীতে। ওই প্রসঙ্গটা যদি বাদ দিই, আপনি কি এই ব্যাপারে কোনো অনুযোগ বা অভিযোগ আছে যে না তার চেষ্টার সেই তীব্রতাটা নাই, আপনার সংসার বা আপনার পৃথিবীকে সমুজ্জ্বল করে রাখার জন্য?
অ্যাডজাস্ট করার চেষ্টা যতটুকু না আছে, ওর সয়ে যাওয়াটা কেন জানি ওর ইয়েটা হলো সহ্য করে যাওয়া, সহ্য করে যাওয়াটাই মানে ওর মধ্যে প্রকট যে আমি সহ্য করে যাচ্ছি। কিন্তু তাকে যে আমার এই লেভেলে আমার সঙ্গে বা আমার চিন্তাধারার সঙ্গে বা আমার দৃষ্টিকোণের সঙ্গে তাকে আসতে হবে, ওইভাবে নিজেকে তৈরি করতে হবে,
এগুলো নিয়ে আপনার অনুযোগ আছে, এই সব অভিযোগ অনুযোগের মাঝখানে এবার নিয়ে আসছি। আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করব আমানুল্লাহর বর্তমান স্ত্রী তার সাথে, এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে আমানুল্লাহ যে কথাগুলো বললেন এবং তার প্রেক্ষিতে তার জায়গা থেকে জানার চেষ্টা করব আসলে ব্যাপারটা কতটুকু কতটুকু সত্য তার দাবি রাখে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম
জি, আমি লাভগুরু বলছি রেডিও আমার থেকে।
ধন্যবাদ।
আমি দীর্ঘ প্রায় দেড় ঘন্টা বা আরো তারও বেশি সময় অতিক্রান্ত করেছি আপনার স্বামী আমানুল্লাহর সাথে, এবং তার কথার সার সংক্ষেপ যদি বলি, আমানুল্লাহ জীবনের প্রথম জীবন থেকেই অনেক স্ট্রাগল করে তার পারিবারিক ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করেছে যতটুকু আমানুল্লাহ আমাদেরকে জানিয়েছে, এবং পরবর্তীতে বাড়ির সাপোর্ট ছাড়াই নিজে নিজে আবার ব্যবসাটাকে আবার নতুন করে রিবিল করার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে আমানুল্লাহর সম্পর্ক হয় এবং সম্পর্কে হাত ধরে তারা বিয়ের সম্পর্কে সেটি গড়িয়ে যায়, এবং ফাইনালি কিছুদিন সংসার যেতে না যেতে তিন বছর সম্পর্ক, তিন বছর তাদের সংসার, এবং তিন বছরের মাথায় তার প্রথম স্ত্রী পৃথিবী থেকে বিদায় নেন। এটা ছিল তার জীবনের অনেক বড় একটি কষ্ট, অনেক বড় একটি হতাশার নাম, এবং প্রথম বিয়ের সন্তান রূপান্তর সে পৃথিবীতে আসে, এবং তার বয়স যখন দুই মাস অতিক্রান্ত সেই সময় পৃথিবী থেকে চলে যায় তার মা। এখন রূপান্তরের বয়স প্রায় তিন বছর ছুঁই ছুঁই। এই ছিল আলোচনা। পরবর্তীতে আমরা আমানুল্লাহর কাছে জানতে চাই যে কোন প্রেক্ষাপটে বা কোন প্রেক্ষিতে সে পরবর্তী বিয়ের কথা চিন্তা করে। যতটুকু তার কাছ থেকে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে এই রকম যে আমি চিন্তা করেছি বরাবরই যে রূপান্তরের কি হবে, রূপান্তরের পর্যাপ্ত যত্ন নেয়ার, যত্ন আত্তি করার যে প্রয়োজন, মায়ের যে অভাব সে অভাবটা সে কে পূরণ করবে, তারপরে পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, এবং রূপান্তরের কথা ভেবে হোক আমি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিই, এবং ফাইনালি আমি দ্বিতীয় বিবাহ বন্ধন আবদ্ধ হই। দ্বিতীয় বিবাহবন্ধনে আপনার সাথে আবদ্ধ হওয়ার পর থেকে যে প্রেক্ষাপটগুলো আমরা শুনেছি পর্যন্ত সেটি অনেকটা এই রকম যে আপনি আপনার জায়গা থেকে হয়তো সমস্ত পরিস্থিতিগুলো সহ্য করে যান, হয়তো চেষ্টা করেন আপনার মতো করে, কিন্তু প্রথম তার যে আকাঙ্ক্ষা ছিল যে রূপান্তরের দায় দায়িত্ব পরিপূর্ণভাবে নেয়ার, সেই দায় দায়িত্বটা নেয়ার চেষ্টা করেন, কিন্তু ভেতর থেকে অন্তর থেকে রূপান্তরকে যে আপন করে নেয়ার, মায়ের যে উষ্ণতাটা রূপান্তরকে দেওয়ার, সেটা আপনার পক্ষে দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, এবং সেই কারণে রূপান্তর অ্যাকচুয়ালি কাকে মায়ের আসনে বসাবে সেটাই রূপান্তরের মধ্যে একটা চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। মাঝে মাঝে তার দিদাকে মা বলে ডাকে, মাঝে মাঝে আপনার কোলে থাকে, যেটা আপনার স্বামী কখনোই চায়নি। আপনার স্বামী সবসময় চেয়েছে যে মা হিসাবে আপনাকে বেছে নেন, সেই ব্যাপারে আপনি হয়তো দায়িত্ববোধ থেকে কাজগুলো করেন, মনের সাপোর্টটা পুরো মাত্রায় থাকে না। এবং আরেকটি কথা উনি বলছিলেন সেটি হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন একদম স্থূল এবং স্বাভাবিক চিন্তা, যেটা হয়তো তার জীবনের স্টাইলের সাথে যায় না। সে একজন ব্যবসায়িক, সে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে রিস্ক নিতে পছন্দ করে, তার জীবনটা অত বেশি নিয়মতান্ত্রিক না, কিন্তু আপনি একটা নিয়মতান্ত্রিক গণ্ডির মধ্যে থেকে জীবনটাকে দেখতে পছন্দ করেন। এই নিয়ে আপনাদের দুইজনের ভাবনাতে এবং দুজনের চিন্তাধারাতে বিভিন্ন রকমের অমিল আছে, এবং তা থেকে আপনাদের সাংসারিক জীবনে হতাশা আছে। এই ছিল তার কথা এই পর্যন্ত যতটুকু আমরা তার মুখ থেকে শুনেছি। এর প্রেক্ষিতে আপনার যদি কিছু বলার থাকে প্লিজ বলুন। জি, আপনাকে আমরা শুনছি।
জি,
আপনি প্রাণ খুলে কথা বলবেন, কারণ এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে শুনছে এবং শুনছে এই উদ্দেশ্যে। একটু কথায় বলে নিয়ে আমি আপনাকে ফ্লোরটা দিয়ে দেব, সেটি হচ্ছে যে আপনাদের কষ্টের কথাগুলো জেনে সবাই মিলে আজকের দিনে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেটা সলিউশন করে নেওয়া যায় কিনা, এবং দুইজনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এই স্টুডিও থেকে এতগুলো মানুষকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যাতে করে আজকের তারিখের পর থেকে যেগুলো নিয়ে হতাশা আপনাদের মধ্যে হচ্ছে সে হতাশাগুলো পরবর্তীতে যেন না আসে। জি, আপনি কি যেন বলছিলেন বলুন।
আমি চেষ্টা করি ওর ভালো বউ হওয়ার। মনে হয় আমাকে একটু ভুল বুঝতেছে, যেটা আমি আমি মায়ের মতোই ঠিক আদর করি, এটা এর মধ্যে কোনো আমার মানে ঘাটতি নেই আমার মনে হয়, যতটুকু সাধ্য আমার আমি দিয়ে যাই।
এই প্রেক্ষিতে যদি আপনার কিছু বলার থাকে সরাসরি আপনি কথা বলেন। আমানুল্লাহ
একটু সমস্যা হয়ে যাচ্ছে আমাকে।
আমানুল্লাহ আপনি কথা বলতে পারেন, যেহেতু আপনার স্ত্রী ফোনে আছে আপনি সরাসরি কথা বলতে পারেন।
না এখানে আমি ওকে একটা জিনিস সব সময় আমি ওকে বলি যে আগে
মা যেটা হচ্ছে আমি মাঝে মাঝে বাবার বাড়িতে আসি, এই সময়টা বাচ্চাটা আমার কাছ থেকে সরে থাকে, এই জন্য সমস্যাটা হয়ে যায়।
তো এই সময়টা কি অনেক সময় অনেক লং টাইম হয়ে যায় না?
যে কথা যে প্রশ্নটা করছিল আমানুল্লাহ সেটার উত্তর দেন যে সময়টা কি অনেক দীর্ঘ সময় হয়ে যায় না, সেটার উত্তর বলেন।
তুমি কি সেটা অনেক সময় শর্ট করতে পারত না, তুমি যে সময়টা দীর্ঘ সময় থাকো? এটা অনেক সময় আমি হয়তোবা তাকে সেখানে অ্যালাউ করি না, অনেক কারণে, অনেক কারণে মানুষের মুখ বা মানুষের মুখ কখনো বন্ধ করে রাখা যায় না, সেটা পরিবেশগত কারণে হোক পারিপার্শ্বিকতার কারণে হোক, আমি সেখানে তাকে তোমার সঙ্গে আমি পাঠাই না। কিন্তু তুমি কি মানে তোমার ভিতরে এই চেষ্টা আমি দেখি নাই যে তুমি ঠিক আছে সাত দিন থাকা দরকার, তুমি সাত দিন না থেকে ছয় দিন থাকলা বা চার দিন থাকলা, তুমি সাত দিনের জায়গায় পনেরো দিন থাকছ?
এটা আমি 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 ওর কাছে মানে ঠিকভাবে থাকতে চাই, ও মানে ও বলুক আমাকে যে না তোমাকে বারবার যেতে দিব না, তুমি আমার কাছে থাকো, হ্যাঁ যাও গিয়ে চলে এসো, কিন্তু এর মধ্যে অনেকটা সময় এখানে ওখানে থেকে যাওয়াতে আমার এই সমস্যাটা হয়ে যায়।
এই জিনিসটা যে আপনার নিজে থেকে নিয়ন্ত্রণ করা উচিত, আপনি কি সেটা মনে করছেন এখন?
মানে ও আমাকে বুঝিয়ে বললে
আপনার তরফ থেকে তো আপত্তি নাই, উনার যে কথাটা বলছিল সেটা হচ্ছে যে যখন কোন গ্রোন আপ বেবি প্রথম সে যখন এখন তার বাড়ন্ত সময়, মা হিসেবে আপনি তো কোনোভাবে অন্তত বেবির জন্য হলেও তখন হয়তো দীর্ঘ সময় বাবা মার ওখানে থাকতেন, এটা তো সত্য। এই ভাবনাটা আপনার ভেতর থেকে কেন অটোমেটিক আসলো না সেটা হচ্ছে তার জিজ্ঞাস্য, এই ব্যাপারে আপনি কি বলবেন?
আমার ভিতরে থেকে
আপনার যদি বেবির ব্যাপারে আপনার 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 যে বেবিটার বয়স তিন বছর হতে চলেছে তার ব্যাপারে
আমার মনে হয় যে যেটা ও আসলে এটা আসলে সে আমাকে ভুল বুঝতেছে, আমি কোন সময় বিন্দু মাত্র আমি যে মা না এটা কখনো মনে করি না, এটা একদম ওর ভাবা ঠিক না। এরপরে যদি ভাবে তাহলে আমার করার কিছু নেই, এসব করার পরও যদি ভাবে সে মানে এই কষ্টটা আমি তাকে বলবো আমি আমি আর
এই প্রেক্ষিতে একটা কথা বলি, আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার করেন, উনি তো উনার কথা বলেছেন, আপনার কথাটা শুধু আপনি একটু বলেন। সেটি হচ্ছে যে উনি চাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে বাবা মার ওখানে থাকার ব্যাপারটা বন্ধ করে।
আমি দীর্ঘ সময় বললাম তো, ও যদি চায় আমি যাব না বাস, কিন্তু ওর কাছে রাখতে হবে আমাকে।
এই কথার প্রেক্ষিতে আপনার কি বলার আছে আমানুল্লাহ বলেন?
না এখানে একটা বিষয় আছে,
স্পেসিফিক কথার উত্তরটা এখন দিবেন যে সে উনি বলেছেন যে আমার তো আপত্তি নাই কিন্তু আপনার কাছে উনাকে রাখতে হবে, সেটা প্রেক্ষিতে উত্তর দিবেন। এখানে প্রবলেমটা কোথায়?
এখানে প্রবলেম বিভিন্ন কারণে, মাঝে মধ্যে ওকে বগুড়া রাখার প্রয়োজন হয় আমার বাবা মার কাছে, আমার বাবা মার কাছে।
আর আপনি থাকেন ঢাকায়?
এটা ওইভাবে কন্টিনিউ না, হয়তো বা পনেরো দিন বিশ দিন এক মাসের জন্য আমার যে কোনো ঝামেলার কারণে, হয়তো ব্যবসায়িক কোনো ঝামেলা বা বিশেষ কোনো।
কতদিনের জন্য ঢাকায় এসে থাকেন ব্যবসায়িক ঝামেলা বা যে প্রয়োজনের কথা বলছেন আপনি?
না আমি তো ফুল টাইম ঢাকায় থাকি।
আপনি যান কতদিন পর পর? আপনি তো ঢাকায় নিয়ে এসে রাখতে কি পারছেন না যেহেতু বাবা মার ব্যাপার আছে তাই?
না ঢাকায় নিয়ে এসে রাখতে পারি না সেটা না, আমার কিন্তু ও ঢাকাতেই থাকে, আমরা সবাই ঢাকাতেই থাকি। মাঝে মধ্যে আমাদের এরকম মানে প্রয়োজন হয়ে যায় যে ওকে বগুড়া রেখে আসে,
এটা তো খুব কম সময়ের জন্য,
কম সময়ের জন্য, তারপরে তো পনেরো বিশ দিন এক মাস এরকম হয় অনেক সময়। তারপর ধরেন ও যখন প্রেগনেন্ট ছিল ওই সময় ওকে,
এখন উনি বলছেন, এখন উনি বলছেন আমাদের সাথে ফোনে এখনো আছেন, উনি বলছেন যে আপনি চাইলেই আপনার সাথে উনি থাকবে, এ ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে কি? আপনি ম্যাক্সিমাম সময় ওইভাবে ব্যালেন্স করে নেন যাতে করে আপনার সাথে থাকতে পারে।
এখানে ওই যে কোল চেঞ্জ হওয়ার একটা ব্যাপার আছে, ধরেন আমার মার কাছে কিছুদিন থাকলো, থাকার পর হুট করে ও আসে, ও
আমি রূপান্তরের প্রসঙ্গে পরে আসব, বউ চাচ্ছে তার স্বামীর কাছে থাকতে, এটা থাকানোর যে ব্যবস্থা সে ব্যবস্থা করে দিতে কি আপনার কোন রকমের দ্বিধান্বিধা
আছে? সেই ব্যবস্থা এখনই আছে, এটা করে দেওয়ার কোন ইয়ে না, এটা এখনই আছে।
তারপরে সার্বক্ষণিক তাহলে আপনার কাছে রাখার চেষ্টা করবেন, এবং একান্ত যখন প্রয়োজনের কথা বলছেন যে প্রয়োজনের কারণে বাবা মার কাছে মাঝে মাঝে আপনাকে হয়তো পাঠাতে হয়।
আমার আমার মা আমার মা নিঃসঙ্গ, এবং যখন রূপান্তর যখন মা ছিল না রূপান্তরে অনেক সময় আমার মার কাছে থাকছে, তো মার একটা মানে মানে রূপান্তরের একটা
আমি প্রয়োজনীয়তাটাকে কোনোভাবেই অ্যাভয়েড করছি না, কিন্তু আমি বলছি যে আপনার ওই ইন্টেনশন থাকবে যেন ম্যাক্সিমাম সময় আপনি আপনার স্ত্রীর সাথে দিতে পারেন, সেটা
সেটাই আছে, এখনো সেটাই আছে, এবং আমরা সেটাই করি, আমরা সেটাই করি, মানে কতগুলো সময় দেখা যায়।
তাহলে আমি আর এই কথাটা নিয়ে প্রলম্বিত করব না, যেহেতু আপনিও বলছেন যে আমার ইন্টেনশন একসাথে থাকার, এটা আছে, এবং যে অভিযোগটা আপনি করছিলেন।
আমার আরেকটা আরেকটা কথা আছে যে আমি ওকে আমি সবসময় এই কথাটা বলি যে তুমি আগে রূপান্তরের মা হতে পারলে আমার ভালো বউ হতে পারবে, রূপান্তরের মা হতে না পারলে তুমি আমার ভালো বউ হতে পারবে না।
এই কথাটা আমি আসবো, এই কথাতে আসবো, তার আগে আগের কথাটা আমি শেষ করে দিচ্ছি এখানে এইভাবে যে আপনার ইচ্ছে যে বেশিরভাগ সময় যেন বউ আপনার সাথে থাকে, এবং এখন আপনার স্ত্রী ফোনে আছেন, তিনি আমাদেরকে জানালেন যে তিনিও চান স্বামী চাইলে স্বামীর সাথে একসাথে সবসময় থাকতে, এইটাই তো আপনি বললেন তাই তো? হ্যাঁ, তার দুইজনের যেহেতু এই বিষয়ে কোন রকমের দ্বিমত নাই, তাই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি না। এখন আপনি বলেন যে আর কিছু যদি বলার থাকে আপনার পক্ষ থেকে।
আমি আমি চাই আমার বর যেভাবে আমাকে চায় সেভাবে, আমি ওকে আপ্রাণ চেষ্টা করি ওকে খুশি করা এবং বাচ্চাকে যতটুকু পারি, মানে আমি আমার শক্তি আছে বা মন আছে যা যা কিছু আছে সব দিয়ে বাচ্চাকে লালন পালন করার চেষ্টা করি, এবং আমি কখনো মনে করি না যে এটা আমার বাচ্চা না। ও যদি বলে যে হ্যাঁ আমি এই দায়িত্ব থেকে এড়িয়ে আসি তাহলে ও
না, তুমি দায়িত্ব এড়াও না, আমি এটা বলি না, তুমি কখনো দায়িত্ব
আচ্ছা যে গ্যাপটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে দায়িত্ব মনে করে করে, মন থেকে যে একটা যে অনুভূতিটা থাকা উচিত সেই জিনিসটা কেন জানি আমি ওইটা ওই অর্থে দেখতে পাই না, আমার তাই মনে হয় ওটা মনে করে যেটা আমার দায়িত্ব সেই কারণে করছে বিষয়টা, ব্যাপারটা এরকম এমনই তো বলার চেষ্টা করছে।
হ্যাঁ হ্যাঁ, যে সাপোজ ও কিছুদিন আগে আমার আমার শ্বশুর উনি যে কোনো ইলেকশন পারপাস ওর মানে ওখানে থাকার প্রয়োজন হলো, তো এই থাকাটা এখানে থাকতে থাকতে দেখা গেল প্রায় 20-25 দিনের মতো ও থাকলো, ওর কিন্তু অতদিন ওখানে থাকার প্রয়োজন ছিল না, ও কিন্তু নিজ থেকে কেন ফিল করলো না যে ওখানে রূপান্তর
আছে আমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ, এই যে যেমন একটা ঘটনা, ইলেকশন পারপাসে আপনি বাবার বাসায় গেলেন, সেখানে হয়তো 5-7 দিন থাকতে পারতেন, সে যায় থাকার পরিমাণটা 20-25 দিনে গেল, তখন অন্যদিকে যখন উনি আছেন
এটা কখনো হয় না, এটা আমি যখন দেখা যায় যে আমি অসুস্থ হয়ে যাই তখন ওখানে থাকি, কিন্তু তাই বলে যে এতদিন না, এর মাসে আসি এবং যাই, এটা নয় যে একবার কন্টিনিউ 20 দিন এক মাস, এটা এটা না।
তো এর কারণে কিন্তু রূপান্তর কিন্তু কন্টিনিউয়াস একটা একটা
আমি
একটা একটা মার ইয়ে পাচ্ছে না, কিন্তু ও কিন্তু মানে ওর
রূপান্তরকে ওখানে নিয়ে আসার ব্যাপারে কি কোনো বিধিনিষেধ আছে আপনার মানে আপনার স্ত্রীর পরিবারে?
হ্যাঁ, ওখানে আমার একটু ইয়ে আছে আর কি, আমি
আপনি চান না যে ওই এনভায়রনমেন্টে সে বড় হোক এরকম কিছু?
না, ওই এনভায়রনমেন্টে যাক আমি চাই না।
ও প্রবলেমটা এখানে, অর্থাৎ আপনার স্ত্রীকে যদি বাবার বাসা থাকতে হয়, আপনার স্ত্রী চাইলেও রূপান্তরকে নিয়ে বাবার বাসা যাইতে পারে না, আপনি বাধা দিয়েছেন। আপনি আমাদের সাথে ফোনে থাকুন, আপনার আর কিছু যদি বলার থাকে আমরা পরে আবার শুনব, এবার আপনি ফোনে থাকুন আমি কিছু কথা বলব ওনার সাথে, আপনি শুনবেন। হ্যাঁ, প্রথম কথা, আপনাকে অফ ইয়ারে আমি অনেকগুলো কথা বলেছিলাম যে যে কথাগুলো সত্য সেই কথাগুলো কনফেস করার জন্য ইচ্ছাইতে পবিত্র প্ল্যাটফর্ম আপনি আর পাবেন না। তো ভেতরে আপনাকে বলছেন, আমি বলছি এখন আমানুল্লাহর সাথে কথা, আপনি শুধু শুনেন ফোনে, আরো যদি কিছু বলার থাকে পরে আবার আপনার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আমানুল্লাহ, যে কথাটা আপনাকে অফ ইয়ারে বলছিলাম যে যে কোনো কথা বলার জন্য, যে কোনো সত্য কথা বলার জন্য এই স্টুডিওটা হচ্ছে অনেক পবিত্র একটি প্ল্যাটফর্ম, এই স্টুডিও থেকে
অনেকে এসে তার ভেতরের কষ্ট এবং কালিমালিপ্ত জীবনের কথা বলে তারা কিন্তু সে অর্থে আত্মস্ত হয়েছে যে না, যা করেছি তা করেছি আজকের দিনের পর থেকে, আমি জীবনে নতুন করে কোনো ভুলের সাথে জড়াব না। কনফেস করলে একটা অন্তত ভালো জিনিস হয়, সেটি হচ্ছে যে সেই খেদোক্তি বা সেই অনুতপ্ততা বা সেই গ্লানি যেটা মানুষকে ভেতরটাকে ছারখার করে দেয়, সেই ব্যাপারটা হালকা হয়ে যায়। তাই আমি বলেছিলাম যে যদি আপনার তরফ থেকে কোনো ভুল থেকে থাকে, মনে হয় যে সামান্যতম হলেও আপনি ভুল করছেন, সেই জিনিসগুলোকে আপনি কনফেস করেন। এটা ছিল আপনার জন্য আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় বিষয় বলেছিলাম যে আমি যখন পুরো ব্যাপারটাকে পুনর্মূল্যায়ন করব, তখন কিন্তু আপনার জায়গা থেকে কোন কথাটা বললে আপনি বিতর্কিত হয়ে যাবেন, এরকম ট্রিকি চিন্তাতে না গিয়ে আপনি চিন্তা করবেন অ্যাকচুয়ালি আপনি কি করেছেন আর অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল। আমার কথাগুলো তো খেয়াল আছে আপনার, অফ ইয়ারে যে কথাগুলো বলছিলাম। এবার অন ইয়ারে পুরো ব্যাপারটাকে আমি এবার একটু আমার জায়গা থেকে পুনর্মূল্যায়ন করি। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে যাচ্ছি, যাওয়ার আগে বিষয়টাকে পুনর্মূল্যায়ন করি। আমি যদি আপনার দিকে চিন্তা করি, দুইটি বিষয়ের প্রয়োজনীয়তা আপনার জীবনে অনেক বেশি মূল্যবান। এক হচ্ছে আপনার চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া হচ্ছে যে আপনার যে প্যাশনটা আপনি দেখতে চান আপনার বর্তমান স্ত্রীর মধ্যে, সে প্যাশনটা আপনি আপনার প্রতি দেখতে পান না, কিন্তু আপনি বুঝেন যে তার আপনার প্রতি দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ থেকে করে, এবং তার কাছে যে ধরনের স্মার্টনেস আপনি এক্সপেক্ট করেন, যে তার কাছ থেকে যে ধরনের আপনি ম্যাচিউরড থিঙ্কিং মানে যে ধরনের পরিণত চিন্তা ভাবনা যেরকম আশা করেন সেরকম আপনি পান না। সেইখানে আমার একটা কথা বলার আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রূপান্তরেরকে মাথায় নিয়ে যে বিয়ে করার সিদ্ধান্তটা, সেটা আপনার কাছে মনে হয় যে সেটা দায়িত্ববোধ থেকে করে, সেটা মন থেকে করার যে একটা আকুতি সেটা আপনি ঠিক ওই অর্থে দেখতে পান না। এই দুটো বিষয় নিয়ে প্রথম বিষয়টা নিয়ে আগে আসি, সেটি হচ্ছে যে আমি আগেও বলছিলাম যে হাতের পাঁচ আঙ্গুল কিন্তু সমান না। স্রষ্টা আমাদেরকে এইভাবে পৃথিবীতে ডিজাইন করে পাঠিয়েছেন যে কেউ হয়তো এরকম হবে, কারো চিন্তা ভাবনা ওই রকম হবে, কারো চিন্তা ভাবনা এই পদের হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার মধ্যে ওই আকাঙ্ক্ষাটা আছে কিনা, আমার মধ্যে ওই প্যাশনটা আছে কিনা, ওই রকম তীব্রতা আছে কিনা চেষ্টা করার। আমার কাছে যতটুকু মনে হয়েছে, ওনার জায়গা থেকে উনি ওনার মতো করে চেষ্টা করেন, কিন্তু ওনার যে লেভেল অব থিঙ্কিং, ওনার যে চিন্তাভাবনার পরিণত চিন্তাভাবনার যে বিষয়টা, সেটি ওভারনাইট একদিনে কিন্তু তৈরি হয়ে যাবে না। অ্যাটলিস্ট ওনার যে চেষ্টাটা আছে, সেই চেষ্টাটাকে কিন্তু আমরা ওয়েলকাম করতে পারি, স্বাগত জানাতে পারি, এটা তো আপনি স্বীকার করবেন। আর আরেকটি বিষয় যেটা বললেন যে রূপান্তরের মা হওয়ার প্রশ্নটা, সেই ব্যাপারটাতে আসার আগে, সেই বিষয়টাতে আসার আগে আমার সাথে আপনি এবার আমার সাথে কিছু কথা বলেন। আপনার যে কথাগুলো এখন পর্যন্ত আমরা শুনে এসেছি সেই কথাগুলোর সাথে একেবারেই যায় না যে বিষয়টি, সেটি এখন আপনাকে আমি বলি। বিয়ের সাথে যে ব্যাপারটা, সেটা হয়তো স্রষ্টার একটা একটা মানে সেই অর্থে একটা আনুষ্ঠানিকতা, যার মাধ্যমে তিনি পরবর্তী বংশধর এবং একটি সুন্দর জীবন নির্বাহের পথ করে দিয়েছেন। না ধর্মে, না সমাজবিজ্ঞানে, না পৃথিবীতে একটা এক্সাম্পল আছে কোনো কন্ডিশনের পরে কোনো বিয়ে সম্পর্ক টিকতে পারে। আপনার দীর্ঘক্ষণ সময়ের এই জীবনচারিত শোনার পর, বাকি যে কথাগুলো আমরা শুনেছি, আপনার চলে যাওয়া প্রথম স্ত্রীর কথা অনেক বেশি শক্ট, আপনার সাথে আমরাও কেঁদেছি সমানতালে। আপনার স্ট্রাগলের কথা আমরা সম্মান করি, আপনার স্ট্রাগলকে, জীবনে অনেক বড় হবেন আপনি যে এরকম স্ট্রাগল করার মানসিকতা রাখে। এবং নতুনভাবে আবার যে ব্যবসা নিয়ে আপনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ ব্যবসাতে আপনি সেই জায়গাতে পৌঁছাবেন, সব জিনিসগুলো ঠিক আছে। কিন্তু এইখানে আপনি একটা ইনজাস্টিস করেছেন, আপনার মতো মানুষের হাত ধরে ইনজাস্টিসটা কখনোই আপনার কাছে কাম্য না। তার সবচেয়ে বড় কারণ যে কন্ডিশনের কথা আপনি অকপটে বলছেন, অবলীলায় বলছেন যে আগে তোমাকে মা হতে হবে রূপান্তরে, তারপরে তুমি আমার বউ, এটা কোনো পুণ্য না। আমানুল্লাহ, আপনার সাথে আপনাকে আমার বলতে দ্বিধান্বিত হচ্ছে আপনার ম্যাচিউরিটি লেভেলের সাথে, আপনার মতো সাকসেসফুল একজন মানুষের সাথে যে খুব সফলভাবে পোড় খাওয়া একটা ব্যবসাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, যে চাইলে একটা সিচুয়েশনকে তৈরি করতে পারে, যে চাইলে বড় বড় রিস্ক নিতে পারে, যে চাইলে গ্যাম্বলিং করে কোন সিচুয়েশনকে চেঞ্জ করে ফেলতে পারে, এ ধরনের ওনারশিপ যে মানুষটি নেয়ার ক্ষমতা আছে তার চরিত্রের সাথে কোনোভাবেই যায় না। আমি যতটুকু দেখেছি যে আপনি কোনোভাবে কোনো পার্সোনালিটির সাথে, আপনার ইগোর সাথে কখনো কম্প্রোমাইজ করতে চাননি জীবনের প্রথম দিন থেকে আজ অবধি। সেই মানুষটির সাথে, সেই মানুষটির মানসিকতার সাথে কোনোভাবেই যায় না। সে মানুষটি এইভাবে ভাববে যে তুমি তখন আমার বউ যখন তুমি রূপান্তরের মা। এক্ষেত্রে কোন রকমের কন্ডিশন, কোন রকমের শর্ত মধ্য দিয়ে কোনো বৈবাহিক সম্পর্ক যেতে পারে না। এবং আমি চাইব এবং শ্রোতা বন্ধুদেরকে সাথে নিয়ে আমি চাইব, এই ধরনের প্রাথমিক যে মানসিকতাটা আপনার মধ্যে চরমভাবে বদ্ধমূলভাবে যেটা প্রস্থিত আছে সেইখান থেকে আপনি বের হয়ে আসেন। বৈবাহিক সম্পর্ক অনেক পবিত্র একটা সম্পর্ক যে মানুষটির হাত ধরে, এবং আপনি এর মধ্যে আপনার কাছ থেকে আমরা জেনেছি যে পরবর্তী বৈবাহিক সম্পর্কের হাত ধরে আপনাদের ঘরে একটি কন্যা সন্তান এসেছে। তো অনেক বিশাল একটি বিষয় বৈবাহিক সম্পর্কটাকে কোনোভাবে আপনার মতো মানুষের হাত ধরে তো কালিমালিপ্ত হওয়ার কোন সুযোগই নাই। তা আপনার ম্যাচুরিটি, আপনার পার্সোনালিটি, আপনার ইগো কোনোভাবে এটাকে পারমিট করতে পারে না যে আপনি বলবেন যে আমি বিয়ে তখনই করছি তোমাকে যখন তুমি রূপান্তরের মা। রূপান্তরের প্রসঙ্গটাতে আমরা আসবো, আমাদের মাথা আটকিয়ে আছে রূপান্তরে, যে রূপান্তরের কি হবে আপনাদের এরকম দড়ি টানাটানি এই অবস্থাতে। কিন্তু এই জিনিসটা কোনোভাবেই কাম্য না যে আপনি কন্ডিশন দিয়ে রাখবেন, এইটাকে এই এই ভাবনা থেকে আপনাকে ফিরে আসতে হবে এবং আজকে কনফেস করতে হবে, আজকে আপনাকে বলে যেতে হবে স্টুডিও থেকে যে আমার আসলে এই ভাবনাটার আমি পরিবর্তন করতে চাই। তুমি আমার বৈবাহিক স্ত্রী, আমি কবুল বলেছি স্রষ্টাকে হাজির নাজের জেনে, তোমার জন্য পরিপূর্ণ শ্রদ্ধা, পরিপূর্ণ ভালোবাসা আপনার নিজের ভেতরে পয়দা করতে হবে এবং তার হাত ধরেই এমন একটি আবহ তৈরি হবে যে আবহতে উনিও মানসিকভাবে প্রস্তুতি, মানসিকভাবে ওনারও তাগিদ অনুভব হবে যে না আমি এই রূপান্তরের মা। আমি কি আপনাকে পুরো সিচুয়েশনটা বোঝাতে সক্ষম হয়েছি? এটি হচ্ছে আরেকটি বিষয়। একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে নিজের অবচেতন মনে অনেক বড় ক্ষতি করেছেন আপনার বর্তমান বৈবাহিক সম্পর্কে। ক্ষতিটা কোথায় করেছেন সেটা আমি বলি। যদি আপনি বলেছেন যে ইন্টেনশনালি আমি কখনোই পূর্বতন আমার স্ত্রীর কথা তার সামনে উপস্থাপন করি না, পৃথিবীটা এমন একটি জায়গাতে সে দাঁড়িয়েছে সমস্ত স্ত্রীরা চায় তার স্বামীর কাছে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে, মানবী হিসেবে নিজেকে উপস্থাপন করতে। এট দ্য সেম টাইম প্রত্যেকটা স্ত্রীরা চায়, মানে স্বামীরা চায় তার স্ত্রীর কাছে একজন পরিপূর্ণ মানব হিসেবে নিজেকে উপস্থাপন করতে। যেই দ্বিতীয় স্ত্রী, যে মানুষটি আপনার সংসারে আছে এখন, তাকে আপনি প্রতি মুহূর্তে এই ধরনের চিন্তার মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছেন যে বাধ্য হয়ে এরকম ভাবনার মধ্যে যায় আমি হয়তো আগের মানুষটার মতো অত চৌকস না, আমি হয়তো আগের মানুষটার মতো এই মানুষটাকে ভালোবাসতে পারি না, আমি হয়তো এই মানুষটাকে ওইভাবে আগলে রাখতে পারি না। তাই এই মানুষটার মননশীলতা, দেহমন সবকিছু জুড়ে যেভাবে আবিষ্ট করে রেখেছে আগের সে মানুষটি যে পৃথিবী থেকেই চলে গেছে, তারপরও আমি সেই জায়গাটা কেন জানি ঠিকভাবে করে উঠতে পারছি না। আপনি কি ফোনে আছেন? এই কষ্টগুলো কি আপনাকে বেসামাল করে না মাঝে মাঝে এই ভাবনাগুলো?
আমি খুব ভালোবাসি,
আমি জানি, আমি আপনার কথা শুনে বুঝছি, বাট আমি যে কথাটা বললাম এটা কি আপনাকে বেসামাল মাঝে মাঝে করে না?
অবশ্যই, ও তো আমাকে একটু ভাবে না, যে ও তো
আপনি শুনতে পাচ্ছেন,
শোনার পরও যে আমি এসব শোনার পরও যে আমি কথা বলতেছি এটা আমার কাছে অনেক কিছু।
আপনি কি শুনতে পাচ্ছেন আপনার স্ত্রীর কথা? দেখেন আপনার সাথে কিন্তু আমি এই বিষয়ে কথা বলিনি, এবং আপনি এই মুহূর্তে দেখুন, আমি দেখছি আপনি শুনে রাখুন, আপনার কথা শুনে আপনার স্বামীর দুই চোখে পানি চলে এসেছে, যার প্রমাণ যে তারও আপনার প্রশ্নে সেই রকম টান এবং ভালোবাসা আছে। কিন্তু এই ভুলটা আপনি নিজের অজান্তে করে ফেলেছেন।
আমি না জানি কতটুকু ওকে ভালোবাসি, ও আমার প্রথম জীবনে, ওকে আমি কেন ভুলে যাব, ওকে আমি কেন কষ্ট দেব?
আপনি শুনে রাখুন, আপনি যখন এই কথা বলছেন তার চোখ দিয়ে পানি পড়ছে, আমার চোখের সামনে আমি দেখছি, আমি লাভ করে বলছি, আপনি কি বিশ্বাস করছেন আমার কথা? এটা হচ্ছে তার প্রমাণ যে আপনার প্রশ্নে তার সেই পরিমাণ ভালোবাসা আছে।
কেন ওর বাচ্চাকে আমি ভালোবাসবো না?
কিন্তু এই যে কষ্টের মধ্য দিয়ে এতদিন ধরে গেছে মানুষটি, আমি আপনার কথাই বলছি আমানুল্লাহ, আপনাকে যে পৃথিবীতে এমন একজন মানুষ পাবেন না আমানুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা কর্নারে ফিরে ফিরে যান, আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে আগের স্ত্রীকে ঠিকই, আল্লাহ এতখানি পক্ষপাত দুষ্ট না, বা স্রষ্টা বা ভগবান এতখানি পক্ষপাত দুষ্ট না, এমন একজন মানুষকে আবার আপনার কাছে পাঠিয়েছে যাতে করে আপনার জন্য সবকিছু সহ্য করে আপনার জন্য মুগ্ধ যে আপনার হয়ে পড়ে থাকতে পারে। এজন্য বলি স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না, এজন্য হয়তো এই মানুষটাকে ডিজাইন করেছে আপনার জন্য, এটা আপনি লাকি, আপনি ভাগ্যবান। এখনকার যুগে যদি ইগোয়েস্টিক টাইপের কোন মেয়ে হতো তাহলে আপনার এই জিনিসগুলোকে আপোষ করে নিত না, সেই অর্থে আপনি ভাগ্যবান যে মানুষটাকে আপনি প্রতি মুহূর্তে দেখিয়ে দেবেন যে না আমার আগের মানুষটায়, যে মানুষটা চলে গেছে পৃথিবী থেকে, সেই বউটা আমার দেহমন সমস্ত কিছু আবিষ্ট করে আছে, যার সাথে তোমার কোন তুলনাই চলে না, এটা আপনি চোখে আঙুল দিয়ে কোন স্ত্রীকে দেখাবেন আর সেই স্ত্রী মেনে নিয়ে আপনার সাথে থাকবে, এ ধরনের মানুষ খুব কম পাবেন। আপনি বলেছেন যে আপনি ইন্টেনশনালি বলেন না, কিন্তু আমি 100 বার হলফ করে বলে দিতে পারি আপনার যেভাবে আবিষ্ট করে আছে আগের মানুষটি সেটা নিয়ে আমার কোন বাধা নাই,
কোনো দোষ নাই, সেই জিনিসটা আপনার অবচেতন মনে হলেও প্রকাশিত হয়ে যায়।
এটা এই যে কতগুলো সময় না এটা বের হয়ে যায় কতগুলো সময়,
সেইটাই আমি সেটাই বলছি।
যখন কোনো ফ্রাস্ট্রেশনে পড়ি আমি, যখন মানে দেখা যায় যে আপনি কতগুলো কথা বললেন যেটা আমি ওই যে কন্ডিশন টন্ডিশন যা কিছু, আমি আমি রূপান্তরকে নিয়ে আমি খুব মানে যখন আমি চিন্তায় পড়ে যায় বা দুশ্চিন্তা,
এর মিনিং কিন্তু এই না, বাকি যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোকে আপনি পাশ কাটিয়ে যাবেন
না, সেটা ঠিক।
যে ফোনে আছেন এখন তিনি হচ্ছেন আপনার বর্তমান বিবাহিতা স্ত্রী, তাকে পাশ কাটানোটাকে খাটো করে দেখার রূপান্তর এবং তার মায়ের কথা ভাবতে গিয়ে তার চরিত্রটাকে ওভারলুক করার সামান্যতম কোন কারণ নাই। আপনার যে ব্যক্তিত্ব আপনার যে ইগো তা কোনোদিনই পারমিট করে না, এটা আপনার অবচেতন মনে হয়ে যায়। এই কারণে আমরা মানুষ, খুব সাধারণ মানুষ, এই জিনিসগুলো করবেন না। এই কনফেশন, এই কথা আপনাকে আজকে এখান থেকে দিয়ে যেতে হবে, তারপর বাকি কথা বলবো আমি। আদারওয়াইজ এখান থেকে আমরা প্রোগ্রাম শেষ করে চলে যাব। আমি আমি না এখানে যে ইতি উতি তাকাচ্ছে মেঘলা রাজু তারা না, এই টুটুল আর মেঘলা তারা না, লাখ লাখ মানুষ শুনছে, তাদের সবাইকে সাথে নিয়ে এটা একটা কনফেশন সেন্টার। সুইচ দাও অল লাইট, লাইটগুলো অফ করে দাও, একদম সবাইকে মাথায় রেখে চেষ্টাকে হাজু না যে আপনাকে কথা দিতে হবে যে এই মাইন্ডসেট থেকে আপনি নিজেকে চেঞ্জ করবেন, এই মাইন্ডসেট থেকে আপনি বের হয়ে আসবেন। আজকের পর থেকে আপনার চেষ্টা একটাই থাকবে কিভাবে এইসব মাইন্ডসেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, যে কোনো কন্ডিশন না, তুমি আমার বিবাহিত স্ত্রী আগে, তারপর আমি আশা করব যে তোমার হাত ধরেই রূপান্তরের পরিপূর্ণ পরিচর্যা হোক, এটা আমার স্বপ্ন এবং আশা থাকবে। বাট কোনো কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়াই তুমি আমার প্রাণপ্রিয়া, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, এটা আগে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে অবচেতন মনে হলেও আপনার পূর্বতন স্ত্রীর কথা চিন্তা করে কোনো কষ্ট বা হতাশা প্রকাশ হওয়া উচিত হবে না, যাতে করে এখনকার বর্তমান যিনি স্ত্রী আছেন তিনি কষ্ট পান ওসব চিন্তায় করে, এই পরিস্থিতি সামনে দাঁড় করা যাবে। এই ব্যাপারে আপনি আগে কথা দেন, দেন বাকি কথা আমি পরবর্তীতে বলব। আপনি কি পারবেন এই জিনিসটা মেনটেন করতে? প্রথম কথা বলেন, আপনার কি এটা মনে হয়নি যে আসলে আনইনটেনশনালি একটা ভুল হয়ে গেছে আপনার দ্বারা?
হ্যাঁ, এটা হয়তো বা হ্যাঁ এটা ভুল, এটা ভুল হয়ে গেছে যে আমি কন্ডিশন দিয়ে আসলে কোনো সম্পর্ক হয় না।
এবং দ্বিতীয় যে কথাটা বললাম সেটাও আসলে অবচেতন মনে প্রকাশ পেয়ে গেছে, সেটা প্রকাশ পাওয়াটা ঠিক হয়নি, এটাও কি মনে হয় না?
আমি হয়তো বা এক্ষেত্রে আমি যেটা সবসময় যেটা আমি চেষ্টা করি ওর ভিতরে একটা ইয়ে গ্রো করার জন্য, যে ওর যেন এরকম,
ও এরকম ছিল তুমি এরকম করো,
ঠিক ওইভাবে না, আমি জাস্ট আমার মনে হয় যে ওর নিজেকে আরো আরো বেশি মানে অ্যাডজাস্ট করে নেওয়ার বা আরো একটু তৎপর হওয়া উচিত।
কিন্তু এইটা করতে গিয়ে প্রতি মুহূর্তে যে পরিমাণ ছুরিকাঘাত হচ্ছে তার অন্তরের ভিতরে, সে চাই, আমি যে কথাটা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে স্বামীর কাছে সবচেয়ে সেরা মানুষ হিসেবে, মানব হিসেবে উপস্থাপন করতে চায় প্রত্যেকটা স্ত্রী। সেই জায়গাটা আপনি প্রতি মুহূর্তে যদি বুঝিয়ে দেন যে সেই জায়গাটা তুমি পাবে না, তাহলে একটা মানুষের এর চাইতে কষ্টের কিছু থাকতে পারে না। সেটার জন্য আপনি আজকে আপনার প্রিয়তমা স্ত্রীকে সরি বলবেন, এই দুইটা ঘটনার জন্য, একটা কন্ডিশন আর একটা দ্বিতীয় যে কথাটা বললাম সেটার জন্য। নিজের ভালোবাসা মানুষের কাছে সরি বলতে কোন দ্বিধান্বিত হওয়ার কোন কারণ নাই, এবং আপনি আমাদেরকে কথা দিবেন, এতগুলো মানুষ গোটা বাংলাদেশ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ শুনছে, সবাইকে মাথায় রেখে আপনি কথা দিবেন যে এই ভাবনা থেকে আপনি আপনার কাজই হবে এই ভাবনা থেকে নিজেকে ঠিক করা, এবং আপনি কথা দিবেন যে এইরকম চিন্তাভাবনার মধ্য দিয়ে কখনো যাবেন না, এবং আপনার প্রিয়তমা স্ত্রীকে কখনো এ ধরনের কথা সামনাসামনি কখনো আর বলবেন না, এবং মনের মধ্যে এটাকে আর প্রশ্রয় দিবেন না। আমরা পরবর্তীতে ফোনে ফলো আপ করে যেন জানতে না পারি যে ধরনের কথার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। সবাইকে মাথায় নিয়ে আপনি কথা দেন আগে।
আমি আমার মানে আমি যে কন্ডিশন
আজকের মেয়েরা দেখেন, আমি বললাম না আপনার ভাগ্যের কথা দেখেন, আপনাকে এই কথা বলতে বলার আগে টুকটুক করে আস্তে আস্তে শোনায় দিল যে সরি বলতে হবে না, মানে স্বামীর এটা এতটুকু ছোট হোক এটা দেখার মতো মানসিকতা তার নাই। দেখেন এটাকে বলে, আর আমরা আসলে ভাগ্যবান হচ্ছে সাবকন্টিনেন্টে, বাংলাদেশ ইন্ডিয়া এইসব সাবকন্টিনেন্টে মেয়েরা এত বেশি ওই অর্থে স্বামী ভক্তি, এই যে ব্যাপারগুলো দেখছেন, আপনাকে বলতে বলছি সরি, উনি বলছেন যে না দরকার নাই বলার, আপনাকে ভালোবাসে মনে হয়, আমি যতটুকু বুঝি। যেমন আপনি বললেন না ওই কথাটা কি যেন বলছিলেন যে ওকে আমি ভালোবাসি ও আমাকে বুঝুক, সাথে সাথে চোখ দিয়ে পানি নেমে সাথে সাথে আপনার প্রশ্ন ফিল আছে, পুরো ফিল আছে, পুরো ভালোবাসে আপনাকে, আমার কথা তো বিশ্বাস করছেন, আমি চোখে দেখা পরিস্থিতিটা আপনাকে বললাম। যাই হোক সরি, যেহেতু বলতে নিষেধ করছে বলেন না, বাট আপনি কথা দেন, সবাইকে মাথায় রেখে আপনি কথা দেন, স্পেশালি আপনার প্রিয়তমা স্ত্রীকে কথা দেন যে ফোনে আছে, যে এই ভাবনার মধ্যে যাবেন
না,
না তারপর আমি কথাটা নিব, এটা হচ্ছে আমার আমার দায়িত্বের মধ্যে পড়ে। এখান এটা একটা আমরা অনুষ্ঠান করি না, বরং এখানে আমরা মানুষের মনের ব্যাপারগুলো খোলসা করি, এবং আমি পরে ফলো আপ করব যে আপনার সাথে এই ধরনের বিহেভিয়ার দিয়ে আর উনি গেছেন কিনা। জি বলেন আমানুল্লাহ, আপনি কথা দেন আমাদের,
ছোট করে আমি কিছু বলতে বা আমি হয়তো ওইভাবে বলি না, তারপরও যদি ওইভাবে কখনো বের হয়ে যায়,
আমি ছোটখাটো ব্যাপারে কখনোই,
কিন্তু আমি আমি তোমার কাছে একটা জিনিস আমি চাবো যে তুমি
তুমি কখনোই ভুল বুঝবে না যে আমি রূপান্তর না
তুমি 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 মানে আমার যেটা চাওয়া যে তুমি আমার যে চিন্তাধারা আমার যে চাওয়া আমার সেটা শুধু নট অনলি রূপান্তর সেই জিনিসটাকে বুঝে সেটা কিভাবে সুন্দর করে আগানো যায় সেটা চেষ্টা করবা।
আমরা
হ্যাঁ কখনো তুমি মানে এই জিনিসটা আমার চিন্তাটা তোমার চিন্তা মনে করবা,
লাইট ইজ অন,
আমার চাওয়াটা তোমার চাওয়া,
লাইট ইজ অন,
এখানে আলাদা চাওয়া থাকতে পারে।
ঠিক আছে, অনেক ভালো কথা, এতদিনের পুঞ্জীভূত একটা কথা, যে কথাটা বলা উচিত ছিল তার আগেই। আমার অন্তত এতগুলো মানুষ সেটার উপলক্ষ হয়ে থাকলাম যে আমাদের উপস্থিতিতে উনি তার প্রিয়তমা মানুষটিকে বললেন যে শর্ত দিয়ে বিয়ে শাদীর ব্যাপারটা অবশ্যই এটা ভুলের মধ্যে ছিল, এটা ঠিক করেনি উনি, এবং কথা দিয়েছেন যে ওই জায়গাতে উনি ওনাকে রাখবেন না। আর রোজি আপনার কাছ থেকে আমরা কথা ওই অর্থে নিতে চাই যে সম্ভব না একটা মানুষের মনের মতো করে নিজেকে পুরোপুরি উপস্থাপন করা, কিন্তু আপনার চেষ্টাটা থাকবে আপনার জায়গা থেকে যে জিনিসগুলো সঠিক যা করা উচিত সেইভাবে নিজেকে উপস্থাপন করা, আমরা তো আশা করতেই পারি রোজি আপনার কাছে এটা।
হ্যাঁ আমি চেষ্টা করি এবং এই চেষ্টার মধ্যে আমার মনে হয় না যে ভুল আছে, তারপরে থাকতে পারে
সেই ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা সেই ভুলগুলো যদি আপনি ধরিয়ে দেন, হ্যাঁ বলে দেন, বলে দিবেন, আপনি দূরে দূরে থাকবেন, এই বিষয়গুলো ভুল ধরিয়ে দিলে রোজির তরফ থেকে কোন রকমের আপত্তি নাই, রোজি সেই ভুলগুলো শুধরে নেবেন। আমি ঠিক বলছি রোজি? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এই থাকলো আমানুল্লাহ, এখন থেকে আপনি কোনো ভুল যদি মনে হয় আপনি ভুল ধরিয়ে দেন। আপনার স্ত্রী অনেক সমঝোতা মন মানসিকা একজন মেয়ে, সে কিন্তু কথা দিয়েছে সে সাথে সাথে নিজেকে শুধরে নেবে সত্যি যদি সেটা ভুল হয়ে থাকে। এটা অনেক 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 দারুণ একটা ব্যাপার,
বিশাল একটা ব্যাপার,
হ্যাঁ অনেক দারুণ একটা ব্যাপার। এই কারণে যে এক হচ্ছে যে আমার যদ্দূর মনে হয় যে এই মানুষটি আমানুল্লাহ সে হয়তো তার তার স্ত্রীর প্রতি যে কি পরিমাণ ফিল আছে, কি পরিমাণ টান বা ভালোবাসা আছে সেটা হয়তো বুঝতে দিতে চায় না। আমার কেন জানি মনে হয় যে জিনিসটা আছে ওনার মধ্যে, কিছু মানুষ আছে না, হ্যাঁ কি খবর কোথায় আছে জানো জানি চলে যাও, মানে ইচ্ছে করে এই ধরনের কথা বলে চায় না, ভিতরে ভিতরে কিন্তু তার জন্য বলতে মন চাচ্ছে যে জানো তুমি কেমন আছো, কেন আমার মনে হয় এই ব্যাপারটা ওনার মধ্যে আছে, আমার কেন যেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে, ওয়ারাজ ভিতরে কিন্তু সে ফিল করছে যে আবার নতুন করে জানু বলে কাউকে ডাকুক, আবার নতুন করে প্রিয়া বলে কাউকে ডাকুক, তাকে ডাকতে মন চাচ্ছে যে জানু তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তাকে বলতেও মন চাচ্ছে, কিন্তু ওই যে তার পার্সোনালিটি তার মতো করে বলা, তার ওয়ে অফ অ্যাপ্রোচ এরকম, তো এই জায়গাটা মনে হয় এরকম আছে না আমানুল্লাহ, একটু আছে নাকি, আছে
থাকতে পারে,
থাকতে পারে না আছে, এইটা জরুরি না, এত ক্যালকুলেশন করে কি হবে রে ভাই, আর দশ বছর পনেরো বছর বিশ বছর বাঁচবো, অনেক অসম্পূর্ণতা তো জীবনে ছয়টা বছরে থেকে গেছে, আর নতুন করে কিসের অসম্পূর্ণতা, সে থাকুক না আপনার মনে যেভাবে আছে সে থাকুক না, আমরা তো দোয়া করছি সবাই মিলে সে থাকুক আপনার দোয়াতে আপনার স্মৃতিতে, কিন্তু যা আছে তা কেন হাতছাড়া করব, তা কেন নষ্ট করব, তা কেন কালেমে লিপ্ত করব, তা কেন প্রশ্নের মধ্যে নিয়ে আসব, মন খুলে বাঁচেন, প্রাণ খুলে বাঁচেন, একদম একদম জান খুলে বাঁচেন, জানু বলে ডাকতে ইচ্ছা করলে ডাকেন, তারও তো মন চায় যে জানু বলে তাকে আপনি ডাকবেন, ভালোবেসে তার হাতটা ধরবেন,
কিচ্ছু চায় না, এই মানুষটি কিচ্ছু চায় না আপনার কাছে, আপনাকে প্রচন্ড পাগলের মতো ভালোবাসে এই মানুষটি। এখন বগুড়াতে আছে সে? আচ্ছা, আপনি নিয়ে যাবেন বগুড়ার একটা ভালো শপিং মল তৈরি হয়েছে না, ওখানে নিয়ে যে ছোট্ট একটা জিনিস কিনে দেন, হয়তো তার দাম 100 টাকা, অনেক খুশি হবে। ফ্রিয়ে দেওয়ার অন্য চমৎকার একটা জায়গা দেন, ওই যে নবাব প্যালেস, ওইসব জায়গাতে নিয়ে যাবেন, দাম করে চলে যাবেন নিশ্চয়ই। ওই কি জায়গাটার নাম, ওই ওই যে পুরাতন পুরাকীর্তি যেটা, মহাস্থানগড় চলে যাবেন, শাইন করে চলে যাবেন সে ভিন্ন জায়গা রংপুরে, শ্যামলী বাগ।
সুযোগ হলে আমরা মাঝে মধ্যে করি,
করেন, অনেক মন চায়, অনেক মন চায় করেন, আর সময় পার হয়ে যাচ্ছে। ওই তো বললাম কবছর বাঁচবেন, 15 বছর 20 বছর, এত হিসাব নিকেশ করে কি হবে? অন্তত নিজের জন্য না হলে ওই মানুষটা প্রচন্ড ভালোবাসে আপনাকে, তাকে ভালো রাখার জন্য হলেও করেন এটা, ঠিক আছে? কি
ঠিক আছে
রজু, ঠিক আছে রজিক? এখন আমরা আশা করতে পারি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আজকের এই স্টুডিওর মধ্য দিয়ে আপনাদের জীবনে একটা চমৎকার পরিবর্তন আসবে। কালকের ভোর হবে অন্যরকম একটা ভোর, যেরকম স্বপ্ন আপনি দেখেন আপনার স্বামীকে নিয়ে, সেরকম ভাবে আপনার জীবনটা পার হবে, আশা করতে পারি, আশা করতে পারি। তাহলে রজি আপনি আছেন তো ফোনে, তাহলে আমরা আশা করতে পারি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার দুইজনের কাছে আমার একটা মাত্র আশা, ছোট্ট একটা আশা, আর আর কিছু চাওয়ার নাই, যা চাইছি আপনারা তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, তার জন্য আমার আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রোজিকে, এবং আপনারা জীবনে অনেক ভালো থাকেন, অনেক ভালো থাকে, পৃথিবীর সমস্ত সুখ আপনাদের পা ছুঁয়ে যায়। ছোট্ট একটা চাওয়া, একদম আবদারের মতো, মানে কিভাবে ভিক্ষুক স্টাইলে চাওয়া, গুরুর জায়গা না, বরং ভিক্ষুক স্টাইলে চাচ্ছি, সেটা রূপান্তরের জন্য খুব কষ্ট হয়। রূপান্তরকে আপনারা দুইজন মিলে ভালো রাখেন, নতুন যে বেবিটা আসছে সেও যেন ভালো থাকে।
হ্যাঁ,
আপনারা আমাকে, আমাদের সবাইকে একটু ওই অর্থে আমাদের সবাইকে জানান যে আপনারা সবাই মিলে এই দুইটা বেবিকে অনেক ভালো করে রাখবেন, আর রূপান্তর কোনোদিন জিজ্ঞাসা করারও অবকাশ পাবে না যে তার মা তাকে 2 মাস 2 দিন বয়সে রেখে চলে গেছে। দুইজন মিলে আমাকে অন্তত এই জিনিসটা আমাকে একটু দুইজন মিলে একটু বলেন,
ওর অনেকখানি সাফল্য আছে,
আমি আর সাফল্য বিফল্য আর কোনো ক্যালকুলেশন,
আমার বাসার কাজের মেয়েটা জানে না যে রূপান্তরের মা নাও,
তার মানে বুঝতে হবে যে উনি কিভাবে তাহলে সেই খেয়ালটা রাখেন। এখন আর খেয়াল কতটুকু রাখতে পারলো কি না পারলো এই হিসেব নিকেশ করে আপনাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে রূপান্তরের উপর তার যেন প্রভাব না পড়ে, রূপান্তর যেন আপনাদের আপনাদের এই যে কিছুটা গ্যাপ এসেছে সেই গ্যাপটা দূর করে ভালোবাসায় রূপান্তরিত করার একটা উপলক্ষ হয়ে থাকে। দুজনে কথা দেন, রজু প্লিজ কথা দেন, গুরু চাচ্ছে আপনাদের কাছে একটা জিনিস, আপনারা আমি জানি আপনাদের এই যে সন্তান রূপান্তরকে অনেক ভালোবাসেন, তারপরে কথা দেন যে একটা মুহূর্তের জন্য যেহেতু আরো এক্সট্রা কেয়ার এই কারণে নেবেন, জার্লি যে হারিয়ে ফেলেছে যে মানুষটি, তার যে বাচ্চাটি তার মাকে, তার সে তার ব্যাপারে এক্সট্রা কেয়ার নেবেন, যাতে করে তার মধ্যে কোন রকমের আইডেন্টিটি ক্রাইসিস কখনো না তৈরি হয় যে আমি মা ছাড়া একটা সন্তান।
সেদিনই কথা দিয়ে ফেলেছি, যেদিন হচ্ছে আমি বিয়ে করেছি,
কিন্তু এই কথাটা দিবেন আমি বলছি একেবারে অন্তর অন্তঃস্থল থেকে, দুইজনে বলেন কি, তখন আমিনুল্লাহ বলেন
কি বলবো, রূপান্তর তো আমার সন্তান, আমাদের সন্তান, আমি ওকে নিয়ে খুব বেশি চিন্তা করি, খুব বেশি
আমাদের বলে কথা বলেন, আর আমাকে বলে কোনো কথা না, আমি রোজই দুজন মিলে বলেন
আমাদের সন্তান বলছি, কিন্তু আমি তো আমি চাব যে তোমার যেই যেই ফিলিংটা, ধরো তুমি শুনতে পাচ্ছ না,
জোরে বলুন, জোরে বলুন,
তো এই যে কতগুলো জিনিস, ধরো তোমার আর একটু ওর ব্যাপারটা চিন্তা করে
আমরা সবাই মিলে
ভালো রাখার চেষ্টা করি,
শুধু রূপান্তর আর ছোট্ট বেবিটা
না, অবশ্যই।
ওর নাম কি?
ওর নাম ইন্তিশার।
ইন্তিশার, আচ্ছা, এই দুইজনকে ভালো রাখাটাই হবে এখন আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব।
হ্যাঁ
ঠিক আছে রজি,
হ্যাঁ
ওকে, আপনারা সবাই ভালো থাকেন, অনেক অনেক দোয়া, অনেক 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 দোয়া আপনাদের জন্য, অনেক সুখে থাকেন আপনারা, এবং আমাদের যাদের মধ্যে দেখেন কত সহজে মানে অনেক বড় বড় সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় অহেতুক ভুল বোঝাবুঝি করে আমাদের জীবনগুলোকে আমরা বিতর্কিত করে রাখি, যেমন আজকে যদি আমানুল্লাহ এবং রোজির কথা বলি, তারা কিন্তু ওই অর্থে আমাদের জন্য একটা রোল মডেল হতে পারে। যে আমানুল্লাহ যেমন ওই কথাগুলো কখনো প্রকাশ করেনি রোজির কাছে, রোজির সাথে এই জিনিসগুলো কখনো শেয়ারিং করা হয়নি, তো লাভগুলো স্টুডিওর মাধ্যমে হয়তো সেই শেয়ারিং করার সুযোগ হলো। তাতে এইভাবে হয়তো গ্যাপ হতে হতে গ্যাপটা অনেক বড় হয়ে গিয়ে অনেক বড় রকমের বাজে দিকে চলে যেতে পারত। তো অন্তত এই উপলক্ষটাকে ঘিরে পরস্পরের মধ্যে ওদের কথা হলো এবং ফাইনালি তারা দুজন দুজনকে কথা দিয়েছে যে এসব নিয়ে আর দড়িটানাটানি নয়, বরং নিজেদের এক ছাদের নিচে খুব ভালো করে থাকার চেষ্টা এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা। এইবার আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার একদম কাছের একজন বন্ধুকে নিয়ে। আপনি কি গেস করতে পারেন যে কাকে আমরা ফোন করছি? কে?
এটা সামিউল ইসলাম সুমন। আমার
আপনি কি গেস করতে পারছেন? আমাদের টেকনিক্যাল টিমের সাথে আমরা একটু কমিউনিকেট করি যে ফোনে কি নেওয়া যাচ্ছে থাকে, কে ফোনে আছে? হ্যালো,
নবী বলছি আমি।
কে বলছেন?
নুরুন নবী ভাই। হ্যাঁ,
হে নুরুন নবী, লাভ গুরু আমার ভালোবাসা স্টুডিও থেকে।
জি, আমি গুরু, আসসালাম আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি।
ওয়া আলাইকুম আসসালাম।
সর্বশেষ যে আমাদের আমান ভাইয়ের লাইফের যে সুন্দর এন্ডিংটা এবং আপনার মাধ্যমে দেখছেন যে পরামর্শগুলো শুনছি আর কি, খুবই সুন্দর চমৎকার কিছু কথা আছে। তা আমান ভাই খুবই ভালো মানুষ, একজন খুবই ভালো মানুষ, এবং ওনার মনটা অনেক বিশাল আসলে আমান ভাইয়ের। ওনার বাচ্চাকে নিয়ে, ওনার যত স্বপ্ন সব বাচ্চাকে নিয়ে, এই বাচ্চাকে আমি যখন এই বাচ্চার বয়স যখন এক মাস, তখন এই বাচ্চাকে যখন কোলে নিতাম তখন আসলে চোখ ভাই ধরে রাখার মতো না। আসলে খুবই ভালো বাচ্চাটা, এত সুন্দর, এত কিউট বাচ্চাটা। বাচ্চাটার প্রতি এই আমান ভাই সব স্বপ্ন সবকিছু এই বাচ্চাটাকে নিয়েই, যার কারণে হয়তো ভাবির প্রতি একটু গ্যাপ হয়তো সৃষ্টি হতে পারে। ওভারঅল তার মনটা খুবই ভালো, সে ইচ্ছে করে, আমার মনে হয় যে ইচ্ছে করে যে ভাবির প্রতি কোনো গ্যাপ তৈরি করবে না আর কি, করেনি হয়তো।
হ্যাঁ, আমরাও এটা বিশ্বাস করি।
জি, এখন আমান ভাই আপনি যে পরামর্শগুলো দিয়েছেন খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন আমান ভাই। আমি চাইবো আর কি আমান ভাইকে বলবো যে আমান ভাই যেন আপনার কথাগুলো মেনে চলে, এবং এই ভাবির প্রতি, এই ভাবির কথা শুনে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি ভাবির সাথে আর একদিন কথা বলছি ফোনে, তো ভাবির সাথে যেন এভাবে চলে আর কি, এবং সুন্দরভাবে আপনি যে পরামর্শ যেগুলো যেন গ্রহণ করে এগুলা মানে, এবং ভাবিকে ওই যে অতীতের যে বিষয়গুলো বলছেন ওইগুলাকে ওইভাবে না নিয়ে, ভাবিকে যে কোনো কন্ডিশন না দিয়ে ভালোভাবে এবং রূপান্তরকে নিয়ে যেন সুন্দরভাবে থাকতে পারে, এটা আমি চাই, মন থেকে চাই আর কি আমরা।
হ্যাঁ, আমরা সবাই মন থেকে চাই। আর আমি অফ ইয়ারে কথা বলতে গিয়ে শুনছিলাম যে নুরুন্নবী নাকি খুব শীঘ্রই মানে খুব ইমিডিয়েট পাচ্ছে তার ওয়েডিং রিসেপশন গেছে, কয়েক বেশ মানে খুব বেশি দূর আগে না আর কি।
জি, ওই দিন আমি আমি ওই গত শুক্রবার, তার আগে শুক্রবারে উনি যাওয়ার কথা ছিল অন ইয়ারে, তো আমি বারবার না করছি যে এই মুহূর্তে আসলে না যাওয়াই ভালো, যাওয়ার জন্য না করছি। ইন্দ্রজিৎ ভাইকে আমি ফোনও দিয়েছিলাম একবার, উনি রিসিভ করেননি।
আপনার জন্য শুভকামনা থাকলো, এবং আমি অফ ইয়ারে আপনার ক্লোজ ফ্রেন্ডের কথা উঠতেই আপনার কথা যখন বললো, তখন আমি বললাম যে আমি, আমার মনে হয় কিছুদিন আগে আমি তার বার্থডে এর ব্যাপারও শুনেছিলাম আপনার কাছে। ইনফ্যাক্ট আপনাকে আমি কি হবে, আপনি আপনি চাইলে তার সাথে শেয়ার করতে পারেন আমার ভক্তদেরকে, আমাদের আমার শ্রোতাদেরকে সবার এই নিজের ব্যাখ্যা দেওয়াতে পারে।
নুরুন্নবী ভাই, আমি আমি যখন বলতেছিলাম এরকম আপনার কথা আসলো, তখন উনি আপনাকে কিন্তু আইডেন্টিফাই করলো কিভাবে, আপনি আপনার যে প্রোফাইল পিকচারটা আছে তা স্যুটেড, এবং আপনার কয়েকদিন মাসখানেক আগে বার্থডে গেছে, এই জিনিসটা উনি কিন্তু মেনশন করছেন। আমি সারপ্রাইজড হয়ে গেছি যে লাভ গুরু উনি এরকম একজন ওনার প্রোফাইল লিস্টে 2000 মানে ফ্যান আছে, ফ্রেন্ড আছে, অথচ উনি আপনাকে আইডেন্টিফাই করলো, এটা আমার কাছে খুব ভাল লাগছে। কিন্তু হয়তো বা উনি এভাবে কমিউনিকেট করেন মানে কমিউনিকেট করেন নাই বা কোনো ফিডব্যাক দেন না, কিন্তু উনি অ্যাকচুয়ালি সবার উপরেই ওনার নজর থাকে।
বন্ধুরা, এই বিষয়টা
আমরা আমরা সবাই এই গুরুকে নিয়ে পাওয়ার ফিল করি, আমরা পাওয়ার, এই যে আজকে যে সুন্দর সুন্দর কিছু সমাধান, আজকে না শুধু প্রত্যেকটা অনুষ্ঠানে যতগুলো শেষ এন্ডিংটা এত চমৎকার ভাবে উনি সমাধান দেন, মানে ওনাকে সেলুট করতে সব
সকল প্রশংসা সকল প্রশংসা।
আজকে একজনে লিখছেন একটা কমেন্ট আমি দেখলাম যে গুরু ফায়ের দুলো দেন, আসলে সত্যি সত্যি গুরু ফায়ের
সকল প্রশংসা স্রষ্টার, ধুলা নেয়ার বা নত হওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে স্রষ্টার। আর যে কথাটা বলছিলাম নুরুন্নবী, সেটা হচ্ছে যে আমি আসলে এই কথাটা আরো তুলতে চাচ্ছিলাম এই কারণে, অনেক শ্রোতা বন্ধুরা মনে করে আমি মনে হয় আইসোলেটেড করে রাখি, আমি মনে হয় তাদের সাথে যোগাযোগ করতে চাই না, বা কথা কমিউনিকেট কেন করি না, কথা কেন বলি না, প্রত্যেকটা স্ট্যাটাসে কেন কমেন্ট দিই না, ইন্টারনেটে কেন ফিডব্যাক দিই না। এটা কিন্তু অনেক বড় প্রমাণ বন্ধুরা, যারা আমাকে এই ব্যাপারগুলো বলেন তাদের জন্য একটা বড় প্রমাণ। আমি কিন্তু এইভাবেই দেখি, নূরুন্নবীর নামের যখন কথা আসছিল আমি একদম এইভাবে মেনশন করেই বলেছি যে হ্যাঁ একটা শুটের পর একটা প্রোফাইল পিকচার আছে, তার কিছুদিন আগে বার্থডে গেছে, আমি উইশও করেছিলাম, এইভাবে মেনশন করেছি। ঠিক এইভাবে সবার প্রতি কিন্তু আমার ওই দৃষ্টিটা থাকে, আমি যতদূর চেষ্টা করি। আর এগুলো আমি শার্পার অনেক, এটা আমি দাবি করি না, এই কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটে না, এটা ঘটে এই কারণে যে আমি ফিল করি আপনাদেরকে।
গুরু এটা কারো বুঝতে বাকি নেই আসলে, আপনার সমাধান কথা সবকিছু মিলিয়ে আপনার অ্যান্সার, এটা কিন্তু কোন একজন লিসনারের মতো বুঝতে বাকি নাই যে আসলে আপনার ভিতরে কোন ইয়ে আছে।
আমরা
প্রত্যেকে মানি, আমরা বিশ্বাস করি যে
আমার
ভালোবাসা অনুষ্ঠানটা একদম রিয়েল, একদম বাস্তব, এত চমৎকার, এই যে বাস্তব সমাধান জায়গায় মানে একদম আপনি যে ফোনে বাড়িকে লাগাইছেন এবং সবার সাথে এই যে সুন্দর সমাধান দিচ্ছেন, এটার মতো এত অনুষ্ঠান হইতেই পারে না আসলে বাংলাদেশে, আমার দেখার সবচেয়ে চমৎকার অনুষ্ঠান এটা।
থ্যাংকস লট, থ্যাংকস লট, আমরা কৃতজ্ঞ। আর থ্যাংকস লট,
থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ
টুটুল এবং মেঘলাও কিন্তু কিছু বলল আপনি,
এবং স্রষ্টার সকল প্রশংসা স্রষ্টার, এবং অবশ্যই ক্রেডিট গোজ টু লাভ গুরু, আমার ভালোবাসার টিম ইনক্লুডিং মি টুটুল অ্যান্ড আজে মেঘলা অ্যাজ ওয়েল। তো এই ছিল আমার আজকের অতিথি বন্ধু আমানুল্লাহর খুব কাছের একজন বন্ধু নূরুন্নবীর কথোপকথন। আর বন্ধুরাই তো আজকে এই পর্যন্তই, আমরা সবকিছুই সব রকম ভাবেই শেষ করে নিয়ে এসেছি, প্রায় পিছুটান্ত থেকে যায়, আবার সাত দিন কথা হবে না, যেখানেই থাকো যেমন ভাবে থাকো, তোমরা সবাই ভালো থাকো, সেই দোয়াতে সবসময় থাকে। একদম শেষে শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
শ্রোতা বন্ধুরা, আমি আমার জীবনের যে এক্সপেরিয়েন্স সেটা থেকে আমি আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা কখনো প্রেম করতে হবে, প্রেম করব, প্রেমে পড়তে হবে, এই জিনিসগুলো এইভাবে কখনো চিন্তা করবেন না, এটা গড গিফটেড, এটা আল্লাহ জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসটা আল্লাহর হাতে এবং আল্লাহ সিলেক্ট করে দেয়। তো সুতরাং এই জিনিসটা হয়তোবা আপনারা যদি এটা মানেন, অনেক ভুল অনেক ইয়ে থেকে আপনারা হয়তোবা মানে নিজেদেরকে সেভ করতে পারবেন, অনেক আনএক্সপেক্টেড কষ্ট দেখা যাচ্ছে, একটা মোহের কারণে একটা মানে একজনের সঙ্গে জড়ায় যাচ্ছেন এবং তারপর দেখা যাচ্ছে যে সেটা আলটিমেটলি আপনার ওয়াইফ না বা গড আল্লাহ সিলেক্টেড না, তখন এই কষ্টগুলো আপনাদের একটা বাড়তি কষ্ট বা এই সিচুয়েশনগুলো আপনারা এড়ায় যেতে পারবেন। সুতরাং অলওয়েজ লাভ, যদি যেটা হয় মানে দ্যাট কামস ফ্রম হ্যাভেন অ্যাকচুয়ালি।
আচ্ছা আচ্ছা, এই ছিল সর্বশেষ উক্তি আজকের আমন্ত্রিত অতিথি বন্ধুর কাছ থেকে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তার জন্য শুভকামনা তার পরবর্তী জীবনে আর যেন ছন্দপতন না হয় সেই দিনটা দেখবার জন্য। তবে তার ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু মাঝে মাঝেই ফলো আপ করব, যেভাবে দেখতে চায়, যেভাবে দেখার কথা উনি দিয়ে গেছেন এবং রোজিও দিয়েছেন সেভাবে তারা আছেন কিনা। আর ফাইনালি চলে যাচ্ছে বন্ধু, চলে যাওয়ার সময় প্রার্থনার আমার আমার বাকি দিনগুলো তোমাদের কাছে ফিরে আসার আগ অবধি প্রার্থনার সবচাইতে বড় জায়গা জুড়ে থাকবে ওই সব দামাল ছেলেরা, যে দামাল ছেলেদের হাত ধরেই এই দেশ বিভিন্ন সময়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে, ঘুরে দাঁড়িয়েছে। এক ঝাঁক দামাল ছেলেকে হারিয়েছি কিছুদিন আগে, একটা ছোট্ট অসাবধানতা, ছোট্ট একটা ভুল, এতগুলো জলজলে প্রাণ, ভাবতেই কষ্ট হয়, ভাবতেই কষ্ট হয়। পেপারের ফিচারগুলোর দিকে তাকানোর মতো স্পর্ধা বা শক্তি আমাদের নাই, ভিডিও মিডিয়াতে আমরা চোখ রাখতে পারছি না যে পরিমাণ কষ্ট হচ্ছে, যে পরিমাণ আহাজারি দেখতে পাচ্ছি, এবং পুরো এলাকাটাই স্তব্ধ হয়ে গেছে এই একটা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে। তাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, পৃথিবীর রূপ রস গন্ধকে কাছ থেকে দেখবার আগে পৃথিবীটাকে তাদের চলে যেতে হয়েছে। স্রষ্টার কাছে প্রার্থনা করি তাদের আত্মার জন্য, তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মা যেন শান্তিতে থাকে, স্বর্গে থাকে, সেই প্রার্থনা করি। আর সবাইকে আরো একটু বেশি সতর্ক হতে বলি, যাতে করে যেসব দামাল ছেলেদের হাত দিয়ে আমাদের এই দেশের বড় বড় কার্য সমাধা হয়েছে, তাদেরকে আর নতুন করে হারাতে না হয়। যেখানে থাকেন, যে যেভাবেই থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আপনাদের সকলের জন্য শুভকামনা।